Entertainment is a must. Shunun Shadhin Podcast.
যেভাবে এসেছেন ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জোশ ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আমি ফিরোজ খান বলছি। আজ প্রেত পডকাস্টের জন্য আরো একটি ঘটনা কালেকশন করে আপনার নিকট পাঠিয়ে দিলাম। আমি জানি এই গল্পটি আপনার কাছে ভালো লাগবে। এই গল্পটি একই সাথে ভৌতিক, একই সাথে শিক্ষণীয় এবং একই সাথে দারুণ রকম রহস্যময়। আশা করি গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ঘটনাটির নাম নিশি কন্যা। তবে চলুন দেরি না করে শুরু করি নিশি কন্যা। মেঘনা নদীর তীরে ছোট একটা শহরে এক অনুষ্ঠানে গিয়েছি, স্কুলের ছেলে মেয়ে পুরস্কার বিতরণের অনুষ্ঠান। আয়োজকরা খুব খাটনা খাটনুতে পড়ে একেবারে আয়োজন করছে। ছোট বাচ্চারা পুরস্কার নিতে এসেছে, আমিও পুরস্কার নিতে মোটামুটি এক্সপার্ট হয়ে গেছি। বাচ্চারা আগে পুরস্কারটা নেবে নাকি আগে হ্যান্ডশেক করবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে, আমিও সেটা মিটিয়ে দিলাম এবং দিশেহারা টাইপের বাচ্চাগুলোর নাম জিজ্ঞেস করলাম, সার্টিফিকেটের সাথে মিলিয়ে নিলাম। যাদের বাবা মা ছেলে মেয়েদের পুরস্কার গ্রহণের দৃশ্যে ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে এসেছেন, তারা যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক মতো ছবি না তুলছে ততক্ষণ পর্যন্ত পুরস্কারটা ধরে বাচ্চাটাকে স্টেজে আটকে রাখা। এই ধরনের অনুষ্ঠান সাধারণত শুরু হয় একটু দেরি করে এবং কখনো সময় মতো শেষ হয় না। কিন্তু অনুষ্ঠান শেষে আমি অবাক হয়ে আবিষ্কার করলাম, আয়োজকরা ঠিকঠাক মতো অনুষ্ঠান শেষ করে ফেলেছেন। আমি হাতে কিছু সময় রেখেছিলাম এবং শেষ পুরো সময়টুকু এখন উদ্যত বাড়তি সময় নিয়ে কি করা যায় সেটা আলোচনা করছি। তখনই একজন মধ্যবয়স্ক লোক বলল,
স্যার আপনাদের গ্রামে চলেন।
আয়োজকদের এমন এক ধমক দিলেন এবং বললেন,
স্যার খেয়ে দিয়ে কাজ নেই, আপনার গন্ড গ্রামে যাবেন, তাই না?
ভদ্রলোক তবু দুর্লভ ভাবে চেষ্টা করলেন আর বললেন,
খুব সুন্দর গ্রাম স্যার, নদীর তীরে একেবারে ছড়ির মতো।
একজন হা হা করে হেসে বললেন,
রাস্তাঘাট নাই, ইলেকট্রিসিটি নাই, উঁচু উঁচু কাদা, কোন জায়গা ছবির মতো বলুন তো।
ভদ্রলোক তবু দুর্বল ভাবে চেষ্টা করলেন আর বললেন,
খুব সুন্দর গ্রাম স্যার, নদীতে একেবারে ছবির মতো।
একজন হা করে হেসে বললেন,
রাস্তাঘাট নেই, ইলেকট্রিসিটি নেই, হাঁটু পর্যন্ত কাদা, আর আপনি বলছেন ছবির মতো।
অন্য একজন তখন বললেন,
স্যার হাতের সময় খুব বেশি হলে 3 ঘন্টা, আপনার গ্রামের নৌকাটা যেতে তো 3 ঘন্টার মতো লাগবে, তাই না?
মধ্যবয়স্ক লোকটা বলল,
ট্রলারে গেলে 1 ঘন্টায় যাওয়া যাবে, আর টিএমও সাহেব বললে যে স্পিড বোটটা আছে না, ওটা নিল তো কোথায় নেই, আধা ঘন্টার মাঝে যাওয়া যাবে।
অন্যরা রীতিমতো হৈ হৈ করে তাকে থামিয়ে দিল। ভদ্রলোক তবুও হাল ছাড়লেন না, আমার দিকে তাকিয়ে বললেন,
চলেন স্যার, চলেন চলেন, আপনি রাজি হলে হয়ে যাবে, আপনি খুব পছন্দ করবেন স্যার, একটা বট গাছ আছে কমপক্ষে 1000 বছর পুরনো, অনেক কিছু আছে, একটা গোরস্থানও আছে।
আয়োজকদের একজন রাগ হয়ে বললেন,
মাস্টার সাহেব আপনি তো আচ্ছা মানুষ, স্যারকে গোরস্থানে নিয়ে যেতে চাইছেন, ঘটনা কি?
অন্য একজন বলল, এদিকে চেয়ারম্যান সাহেব খবর পাঠিয়েছেন স্যারকে নিয়ে যাওয়ার জন্য, চা নাস্তার ব্যবস্থা করবেন, বুঝছেন? চেয়ারম্যান সাহেবের বাসায় চা নাস্তার খাবার আয়োজন শুনে আমি যেন নার্ভাস হয়ে গেলাম। এই চাইতে মেঘনা নদীতে ট্রলারে করে ঘন্টা খানেক নৌকা ভ্রমণ বন্ধ ব্যাপার নয়। আমি তাই মধ্যবয়স্ক মানুষটির দিকে তাকিয়ে বললাম,
মাস্টার সাহেব আপনি গোরস্থানের কথা বলছিলেন না, কি যেন বলছেন?
আমার কথায় মধ্যবয়স্ক মাস্টার সাহেব উৎসাহ পেলেন, চোখ বড় বড় করে বললেন,
স্যার গোরস্থানটা কত পুরনো কেউ জানে না, ভাঙা একটা দেয়াল আছে, দেখি মনে হয় কয়েক 1000 বছরের পুরনো।
ভদ্রলোকের একটু বাড়িয়ে কথা বলার বাঁদিক আছে, কথা বলার জন্য এরকম মানুষ মন্দ নয়। আমি অন্যদের দিকে তাকিয়ে বললাম,
বেশ ইন্টারেস্টিং তো মনে হচ্ছে, ঘুরে আসলে তো মন্দ হয় না, কি বলেন?
আজকে বলেন,
কষ্ট হবে যায়, অনেক কষ্ট হবে।
চেয়ারম্যান সাহেবের বাসায় চা নাস্তা খাবার ভয়ে আমি হাত নেড়ে উড়িয়ে দিয়ে বললাম, কিছু কষ্ট করতে হবে না, ট্রলে করে যেতে আমার খুব ভালো লাগে। কাজে কিছুক্ষণের মাঝে আমার মাস্টার সাহেব গ্রাম দর্শনে বের হয়ে গেলাম। ভদ্রলোকের পুরো নাম আজিজুর রহমান, সবাই ডাকে আজিজ মাস্টার। তার গ্রামের নাম বাঁকাইকান্দি, সে গ্রামের হাই স্কুল বাঁকাইকান্দি উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পুরস্কার প্রাপ্ত ছেলে মেয়েদের নিয়ে এসেছিলেন, এখন আমাদের ট্রলারে করেই ফিরে যাচ্ছেন। ভদ্রলোকে কথা বলার বাতি গাছে এক টানা কথা বলে গেলেন, তবে ট্রলারের ইঞ্জিনের বিকট শব্দের কারণে তার কথার বেশিরভাগ শুনতে পারলাম না। আমি হু হু করে কাজ চালিয়ে গেলাম। বাঁকাইকান্দি গ্রাম একেবারে খাঁটি অজপরাগা এবং সেখানে মনে হয় ট্রলার পর্যন্ত যায় না। কাজে যখন ট্রলার এসে ভিড়ল তখন মানুষের ভিড় জমে গেল। আজিজ মাস্টার বিশেষ সমাদর করে আমাকে নামালেন এবং একটানা দ্বারা বর্ণনা করলেন,
স্যার এই সবের নাম বাঁকাইকান্দি, তার একটা ইতিহাস আছে। একবার বন্যার পানিতে একটা বাঘ ভেসে এলো, একেবারে রীতিমতো রয়্যাল বেঙ্গল টাইগার, বুঝলেন, মানুষ ভয় তো অস্থির, অনেক আগের কথা, না কারো কাছে বন্দুক নাই, বাঘকে গুলি করে মারতে পারে না। অনেক বুদ্ধি করে গ্রামের মানুষ বিশাল এক গর্ত করলো, উপরে গাছপালা দিয়ে ঢাকা দিয়ে একদিন বাঘকে চারদিক থেকে ঘিরে তারা করলো। ঝাঁকঝোল বাজিয়ে চিৎকার করে মশাল জ্বালিয়ে আসে, তারা কে বাঘ সেই গর্তে গিয়ে পড়ছে, সেই গর্ত থেকে বাঘ আর বেরোতে পারে না, সারা রাত একেবারে গর্জন করে সারা রাত কাটে। সেই দেখে গ্রামের নাম বাঘাইকান্দি।
জিজ্ঞেস করলাম, কতদিন আগের ঘটনা? তখন তিনি বললেন,
বেশি দিন আগের না, আমার দাদা নিজের চোখে দেখেছেন।
আমি বললাম, ইন্টারেস্টিং। আমি নিজে তাকে জিজ্ঞেস করলাম, এই ঘটনার আগে তাহলে গ্রামের নাম কি ছিল? আজিজ মাস্টার মাথা চুলকাতে চুলকাতে বললেন,
সেটা তো জানি না।
আয়োজকদের একজন বলল,
নিশ্চয়ই ভিলাইকান্দি হবে আর কি।
উপস্থিত সবাই যেন তার কথায় একদম হো হো করে হেসে উঠল। তবে আজিজ মাস্টারের কথা সত্যি, গ্রামটা আসলে একদম ছবির মতো। নদীর তীর অনেক উঁচু, সেখানে দাঁড়িয়ে সামনে সুবিস্তৃত একদম মেঘনা, নদীকে দেখলে বুকের ভেতরে বিচিত্র এক অনুভূতি যেন একদম শূন্যতার হাহাকার করে ওঠে। নদীর ঘাটে ইট দিয়ে বাঁধানো সিঁড়ির পাশে বসার জন্য বেদি, আর তার কাছাকাছি ছোট্ট একটা টিনের ঘর। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা কার ঘর? তখন তিনি বলে উঠলেন,
চেয়ারম্যান সাহেবের।
আমি বললাম, কে থাকে?
এমনিতে কেউ থাকে না, আপনার মতো গেস্ট আসলে থাকার ব্যবস্থা করা আর কি।
এই কথাটা শুনে আমি চমকিত হলাম। সত্যি নদীর তীরে এরকম ছোট্ট একটা ঘরে কিছুদিন থাকতে পারলে মন্দ হয় না। বারান্দায় বসে নদীর তীরে তাকিয়ে আছি, আকাশ কালো করে মুষল ধরায় বৃষ্টি হচ্ছে, টিনের ছাদে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সেই শব্দ ছাপিয়ে ব্যাঙের ডাক শুনতে পাচ্ছি। চিন্তা করলেই আমার কেমন জানি দুর্বল হয়ে গেলাম। আমার চেহারা সেই নিশ্চয়ই ধরা পড়েছে, কারণ আজিজ মাস্টার বললেন,
স্যার আজকে তো দেখে গেলেন, আপনাকে কিন্তু একবার বেশ কয়েকদিনের জন্য আসতে হবে।
আমি অন্য মনস্ক ভাবে মাথা নেড়ে বললাম, আসবো আসবো, সমস্যা নেই, নিশ্চয়ই আসবো। তারপর তিনি বললেন,
আমি যোগাযোগ রাখবো স্যার।
আমি বললাম, অবশ্যই রাখবেন না কেন, অবশ্যই রাখবেন। তিনি আবারও বললেন,
আমি নিজে গিয়ে আপনাকে নিয়ে আসবো স্যার।
আমি অন্য মানুষ হয়ে আমার বললাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাঁকাইকান্দি গ্রামের বিখ্যাত বটগাছ এবং গোরস্থান দেখে যখন আমরা ফিরে এলাম তখন সূর্য ঢলে পড়ে গেছে, বিকেল হয়ে গেছে। সত্যি সত্যি আমি আবারও কখনো বাঁকাইকান্দি গ্রামে যাব ভাবিওনি। কিন্তু মাস তিনেক পর হঠাৎ একদিন আজিজ মাস্টারের একটা চিঠি এসে হাজির হলো। সেখানে নানা ধরনের ভূমিকার পর লেখা ছিল, আগামী 15 আষাঢ় পূর্ণিমার রাত, এখন বর্ষাকাল, আকাশে মেঘের ঘন ঘটা, মেঘের ফাঁকে যখন পূর্ণিমার চাঁদ উঁকি দেয় সেই দৃশ্য অতি মনোহর হয়ে যায়। মেঘনা নদীর তীরে বসে আপনাকে সেই দৃশ্য দেখবার আমন্ত্রণ জানাবার জন্য এই পত্র লিখছি। আপনার অনুমতি দিলে আমি নিজেই আসিয়া আপনাকে নিয়ে যাব। আমি আজিজ মাস্টারের চিঠির উত্তর দিলাম এবং তিনি সত্যি সত্যি একদিন আমাকে নিয়ে যাবার জন্য দলবল নিয়ে হাজির হয়ে গেল। ভোরবেলা রোনা দিয়ে বাঁকাইকান্দি গ্রামে আমি যখন পৌঁছেছি তখন সন্ধ্যা হয়ে গেছে। শেষবার এসেছি গরমের সময়, নদীর পানি ছিল কম, এখন বর্ষা নেমেছে, নদীর পানি ফুলে ফেপে উঠেছে। একটু আগে এক স্বপ্না বৃষ্টি হয়ে গেছে, বাতাসে ভেজা এক ধরনের সজীবতা, আকাশে বড় একটা চাঁদ উঠেছে, মেঘ কেটে সেই চাঁদ চারিদিকে নরম একটা আলো ছড়িয়ে দিয়েছে। আমি অবশ্য কিছু উপভোগ করার সুযোগ পাচ্ছি না, কারণ আমাকে তোলা হয়েছে চেয়ারম্যানের বাড়ি এবং গ্রামের গণমান্য মানুষ যেখানে হাজির হয়েছেন। খাবারের আয়োজন হচ্ছে এবং যতক্ষণ খাবার দেওয়া হচ্ছে না ততক্ষণ আলোচনা চলছে। আমাকে কোথায় রাখা হচ্ছে সেটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু। যে মানুষটি সবচেয়ে বেশি কথা বলেছে সে সম্ভবত গ্রামের বড় মাতব্বর, সবাই তাকে মুসলিম চাচা বলে ডাকছে। মানুষটির গম্ভীর হয়ে বললেন, এই স্যারকে মনে হয় চেয়ারম্যান বাড়িতেই থাকতে হবে। আমি একটু অবাক হয়ে বললাম, আমি নদীর তীরে সেই ছোট্ট ঘটিতে থাকবো। আমি কয়েকটা অশালীন কথা বলে ফেলেছি, সেরকম ভঙ্গি করে কয়েকজন জীবে কামড় দিলেন। মুসলিম চাচা বললেন,
আপনি ওখানে একলা থাকবেন কিভাবে ঝড় বৃষ্টির সময়?
আমি বললাম, আমি একলা থাকার জন্য এসেছি, লোকজনকে নিয়ে থাকতে হলে তো সেখানেই থাকতাম, তাই না? মুসলিম চাচা গম্ভীর গলায় বললেন,
আপনি জানলে তো হবে না, আমাদের একটা দায়িত্ব আছে, তাই না? যদি আপনার কিছু হয়ে যায়।
আমার কি হবে? সেই মুসলিম চাচা আমার বলল,
এমনিতে ঝড় বৃষ্টি কাল আর তার উপরে যদি।
মুসলিম চাচা হঠাৎ কথা বলা বন্ধ করে দিলেন। আমি একটু অবাক হয়ে বললাম, যদি যদিরা কি? অন্য একজন তখন বলে উঠল,
আরে না, এই রাজি এসব কথা বলা ঠিক হবে না,
এইগুলো পারতেন। কাজেই কেউ আর এই কথা নিয়ে কথা বলতে রাজি হলো না। আমি কথাটা শোনার জন্য চাপাচাপি করলাম না। গ্রামের মানুষ প্রায় সময় কুসংস্কারের ডিপো হয় এবং খামোখা তাদের সব কথায় গুরুত্ব দিতে নেই। গ্রামের সবাই মিলে আমাকে চেয়ারম্যান বাড়ির বাংলা ঘরে শোয়ানোর ব্যবস্থা করে ফেলেছিল। আমি গোঁ ধরে থাকলাম, আমি নদীর তীরে ছোট ঘরটাতে থাকবো। আজিজি মাস্টার শেষ পর্যন্ত আমার পক্ষ নেওয়ার জন্য তাদেরকে অনেক কষ্টে রাজি করানো গেল। রাতের খাবার খাওয়ার পর হারিকেন এবং টর্চলাইট জ্বালিয়ে কয়েকজন মিলে আমাকে নদীর তীরে ছোট ঘরটাতে পৌঁছে দিয়ে গেল এবং শোয়ার এবং থাকার সমস্ত ব্যবস্থা করে দিয়ে ফিরে যাওয়ার সময় আজিজ মাস্টার বললেন,
স্যার যাওয়ার আগে একটা কথা বলে যাই।
আমি বললাম, কি কথা? তিনি বললেন,
রাত বিরাতে যদি কিছু দেখেন ভয় পাবেন না।
আমি অবাক হয়ে বললাম, কি দেখবো আর ভয় পাবো কেন? তিনি বললেন,
কারো ক্ষতি করে না।
আমি আবারও অবাক হয়ে বললাম, কে কারো ক্ষতি করে না?
গ্রামের অনেকেই দেখেছে, যারা দেখে নাই তারা শুনেছে।
আজিজ মাস্টার এরকম অদ্ভুত ধরনের রহস্যময় কথা শুনে আমি একটু বিরক্ত হয়ে বললাম, কি বলবেন একটু পরিষ্কার করে বলেন তো, আমি বুঝতে পারছি না আপনার কথা এরকম কেন, এভাবে কোন কথা বলছেন কেন? তিনি তখন বললেন, অনেকটা চোখ বড় বড় করে বললেন,
নিশি কন্যা, নিশি কন্যা।
আমি বললাম, নিশি কন্যা? তিনি আমার বললেন,
রাত্রি বেলা বের হয়।
সেটা আবার কে? তিনি তখন বললেন,
কেউ জানে না, তবে রাত্রি তাদের নাম দেওয়া ঠিক না।
আমি বেশ অবাক হয়ে আজিজ মাস্টারের দিকে তাকালাম। এই নতুন সহস্রাব্দে এসে আমার যদি ভূত প্রেতের কথা শুনতে হয় তাহলে তো মুশকিল। আজিজ মাস্টার আমাকে আমার মুখ থেকে কিছু একটা আন্দাজ করতে পারলো। ইতস্তত করে বলল,
স্যার আপনারা শহরে থাকেন, সেইখানে এরকম জীবন, গ্রামের জীবন অন্যরকম, বিচিত্র জীবন থাকে, বুঝতে পেরেছেন?
আমি বললাম, তাই তো দেখতে পাচ্ছি। তিনি আরো বললেন,
একটু সাবধানে থাকবেন স্যার, শব্দ শুনে ঘর থেকে বেরোবেন না, কিন্তু এখনো কারো কারো ক্ষতি করে নাই, কিন্তু আপনি বিদেশি মানুষ।
আমি হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আজিজ মাস্টারকে বললাম,
গ্রামে চোর ডাকাতের কোন উৎপাত নাই, আপনি ঘরে দরজা খুলে ঘুমান, কেউ একটা সুতাও নিয়ে যাবে না।
আমি হারিকেনের আলোর উস্কে দিয়ে ঘরের একমাত্র টেবিলে কাগজপত্র বের করে চেয়ারে বসলাম। বললাম, অনেক কাজ বাকি, কাজ শুরু করে দিচ্ছি আমি। ইঙ্গিত স্পষ্ট, আজিজ মাস্টার তখনই চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। রাত ১২টা পর্যন্ত লেখালেখি করে আমি শুতে গেলাম। নতুন জায়গায় ঘুম আসতে একটু বেশি দেরি হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত নদীর শব্দ শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কেন হঠাৎ করে ঘুম ভেঙেছে আমি বুঝতে পারলাম না। খানিকক্ষণ নিঃশব্দে শুয়ে থাকি এবং তখন শুনতে পেলাম খুব নিচু স্বরে কি যেন কাঁপছে। আমি নিঃশ্বাস বন্ধ করে শোনার চেষ্টা করলাম। তখন মনে হলো ঠিক কান্না নয়, একটি মেয়ে নিচু স্বরে গান গাইছে। কথাগুলো শোনা যাচ্ছে না কিন্তু খুব করুণ সুর, মনে হয় কারো মনে কিছু একটা নিয়ে খুব কষ্টে আছে সে। আমি ভূত প্রেত বিশ্বাস করি না, অলৌকিক কিছু বিশ্বাস করি না, কিন্তু গভীর রাতে নির্জনতার নদীর তীরে হঠাৎ নারী কণ্ঠে করুণ গানের সুর আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি নিঃশব্দে বিছানা থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশের মেঘের আলোর ঘনঘটা, চাঁদ ঢাকা পড়ে আছে, বাইরের আবছা অন্ধকার, তার মাঝে মনে হচ্ছে এটা নারী মূর্তি বারান্দায় হাঁটু মুড়ে বসে আছে। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। দেখতে পেলাম খুব ধীরে ধীরে সে ছায়া মূর্তি উঠে দাঁড়ালো, তারপর হেঁটে হেঁটে নদীর তীরের দিকে হেঁটে গেল এবং নদীর তীরে বাঁধানো বেদির ওপরে গিয়ে মূর্তিটি দাঁড়িয়ে থাকে। আকাশে মেঘ জমেছে, হঠাৎ করে বিদ্যুৎ চমকে ওঠে এবং ছায়া মূর্তিটি দু হাতে মুখ ঢেকে আর্তনাদ করে ওঠে। মনে হলো তাকে কিছু একটা দিয়ে আঘাত করছে। ছায়া মূর্তিটি নিচে লুটিয়ে পড়ল। আমার বিদ্যুৎ চমকে উঠতে ছায়া মূর্তি উঠে দাঁড়ায়, তারপর যন্ত্রণায় কাতর শব্দ করে ছুটতে থাকে। কিছুক্ষণের মাঝে দূরে গাছপালার মাঝে সে অদৃশ্য হয়ে যায়। আমার যত দূর মনে পড়ে বাঁকাই কান্দি গ্রামের প্রাচীন গুরুস্থানটা সেদিকে। আমার শরীর হঠাৎ করে আতঙ্কে শিহরিত হয়ে গেল। ভোরবেলা আজিজ মাস্টার আমার জন্য নাস্তা নিয়ে এলো, বিশাল গোলাকৃতির এবং সিদ্ধ ডিম এবং ফ্লাস্কে করে চা। আমি এর আগে কখনো সিদ্ধ ডিম দিয়ে পরোটা খাইনি এবং কেউ যে সেটা খায় আমি সেটা জানতেও পারতাম না যদি আজকে না দিত। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম যে বেশ তৃপ্তি করে বিশাল ডালার মতো দুটো পরোটা সিদ্ধ করে ডিম দিয়ে খেয়ে ফেললাম, এমনকি পায়েসের মতো চাটাও বেশ তৃপ্তি নিয়ে খেলাম। আজিজ মাস্টার আমার সাথে চা খেতে খেতে বললেন,
স্যার আপনার কথাটা আমার খুব ভালো করে চিন্তা করেছি।
আমরা কোন কথাটা?
ওই যে আপনি বললেন না আপনি ভূত প্রেতে বিশ্বাস করেন না।
হ্যাঁ, চিন্তা করে কি দেখলেন বলুন তো, আমাকে বলুন, আমি জানতে চাই। তিনি তখন বললেন,
চিন্তা করে দেখলাম আসলে ভূত প্রেত বলে কিছু নাই, এই যে ওই যে মনে করেন যে যে নিচু কোণের ব্যাপারটা আছে না, কেউ কেউ কিন্তু ওটা দেখে নাই। একজনের জিজ্ঞেস করলে ওকে বলতে পারো না সে দেখছে, আরেকজনের জিজ্ঞেস করলে সে দেখে নাই, কেউ দেখে না কিছু বলে, আমার মনে হয় আসলে কেউই দেখে নাই।
আমি কোনো কথা না বলে চুপচাপ করে রইলাম। আজিজ মাস্টার বলল,
গ্রামের এক একটা মানুষ হচ্ছে কুসংস্কারের ভক্ত, আপনি এসেছেন ভালো হয়েছে, আপনাকে দিয়ে গ্রামের একটা উপকার করবো, আপনি স্যারকে একটা ঘোষণা দেবেন।
আমি বললাম, কি ঘোষণা দিব?
ঘোষণা দিবেন যে নিশিকন্যা বলে কিছু নাই এবং কেউ যদি নিশিকন্যা দেখতে পারে তাহলে একটা পুরস্কার দেওয়া হবে।
আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, মাস্টার সাহেব কাল রাত্রে আমি আপনাদের নিশিকন্যাকে দেখেছি। আজিজ মাস্টারের হাতে গরম চা যেন কাঁপছিল, চোখ বড় বড় হয়ে গেল। আমার কথা শুনে চায়ের কাপ থেকে গরম শরীর রীতিমতো ছলকে পড়ল। সে হতভম্ব হয়ে গেল এবং সে সেটা টের পর্যন্ত পেল না। সে কয়েকবার চেষ্টা করে বলল,
দেখেছেন?
আমি মাথা নাড়ালাম,
চোখে দেখেছেন?
আমি মাথা নেড়ে বললাম,
হ্যাঁ নিজের চোখে দেখেছি।
আজিজ মাস্টার কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো আর বলল,
তার মানে নিজিগুনার সত্যি ভূত প্রেত আছে?
আমি আপত্তি করে বললাম, আমি কিন্তু সেটা বলিনি, আমি বলেছি যে আমি গত রাতে নদীর পাড়ে একটা মেয়েকে দেখেছি, খুব বিচিত্র মেয়ে, গভীর রাতে আমি দেখে রীতিমতো ভয় পেয়ে গেছিলাম, কিন্তু সেটা ভূত নাকি পেতনি এটা কিন্তু আমি জানি না। তখন সে বলল,
তাহলে সেটা কি হতে পারে, কোনো মানসিক রোগী? এই গ্রামে কোনো মানসিক রোগী নাই, কোনো পাগল নাই, মাথা খারাপ নাই, আমি সবাই চিনি।
আমি তখন বললাম, হতে পারে হঠাৎ হঠাৎ সে অস্বাভাবিক কিছু করে। আজিজ মাস্টার মাথা নাড়ল আর বলল,
যদি সেরকম কিছু হয়তো তাহলে তো ফ্যামিলির মানুষ জানত।
আমি বললাম, হতে পারে তাহলে অন্য গ্রাম থেকে এসেছে, হতেও তো পারে, তাই না? তিনি তখন বললেন,
জিনাজা বর্ষাকালে বাঘাই গান্ধী গ্রামে একটা দ্বীপের মতো, অন্য গ্রাম থেকে কেউ আসতে পারে না, অন্য গ্রামে কেউ যেতেও পারে না।
আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না, ইতস্তুত করে বললাম, কিন্তু তাই বলে সত্যি সত্যি ভূত হতে পারে না।
কেন হতে পারে না?
কারণ ভূত বলে কিছুই নেই। আজিজ মাস্টার চোখ কপালে তুলল আর বললেন,
আপনি নিজে চোখের দিকে বিশ্বাস করলেন না?
আমি বললাম, আমি কোনো ভূত দেখিনি, একটা মেয়েকে দেখেছি। তিনি তখন বললেন,
কি করেছে সেই মেয়ে?
আমি তখন গত রাতের ঘটনা খুলে বললাম, যখন ছুটে আসি আমার কথা বলেছি, তখন আজিজ মাস্টার বিস্ফোরিত চোখে বলল,
কোন দিকে গেছে বলেন।
আমি হাত দিয়ে দূরের গাছপালা দেখিয়ে দিতে আজিজ মাস্টার শিউরে উঠল এবং বলল,
সর্বনাশ, ওদিকে তো গোরস্থান।
আমরা তাতে কি হয়েছে? তিনি তখন বললেন,
তারপরেও আপনি বলছেন এটা ভূত না?
আমি বলছি, বলেছি ভূত বলে তো কিছু নেই, এটা অন্য কিছু তো হতে পারে। আজিজ মাস্টার খানিকক্ষণ চোখ মুখ কুচকে কেন একটা জিনিস যেন গভীর ভাবে চিন্তা করলেন আর বললেন,
মনে হয় সুলতানের বউ হবে, সুলতানের বউ সারা ধরো কেউ হওয়ার কথা না।
বললাম, কার বউ?
সুলতানের বউ, কদিন আগে যে ক্লেমার সই হয়ে মারা গেছে।
আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আজিজ মাস্টার বলল,
প্রদীপের বউ হতে পারে, তো গত বছর গড়ায় দৌড়ে দিছিল।
আমি মাথা নেড়ে বললাম, না মাস্টার সাহেব, আমি যেহেতু নিজে চোখে দেখেছি, এটা প্রচুর কিছু না, এটা একজন মানুষ আমি তো দেখেছি। আপনি ভালো করে খোঁজ নেন, আপনাদের গ্রামে নিশ্চয়ই কেউ আছে মানসিক রোগী, মানসিক ভাবে অসুস্থ, যার কথা আপনারা জানেনই না। ছোট বাচ্চারা অর্থহীন কথা বললে বড়রা যেভাবে তাদের দিকে তাকায়, আজিজ মাস্টার ঠিক সেভাবে আমার দিকে তাকালো। আমি এসেছিলাম এখানে নিরিবিলি কাজ করতে, কিন্তু মনে হলো সেটা আর সম্ভব হচ্ছে না। কিছুক্ষণের মাঝে সারা গ্রাম রাষ্ট্র হয়ে গেল, গত রাতের আমি নিশি দেখেছি এবং যতটা সময় যেতে থাকলো গল্প তত যেন ডালপালা গজিয়ে ছাড়তে লাগলো। আমার নিজের মুখ থেকে সেই গল্প শোনার জন্য গ্রামের মানুষ এসে রীতিমতো ভিড় করতে থাকে। একটু বেলা হতে গ্রামের কিছু মুরব্বীর সাথে চেয়ারম্যান এবং মুসলিম চাচাও এসে হাজির হলেন। চেয়ারম্যান সাহেব বললেন,
গত রাতে নাকি নিজের গুন্ডা নাকি আপনার উপর হামলা করছে?
আমি হাসার চেষ্টা করে বললাম, আরে জিনা হামলা তো করেনি। মুসলিম চাচা মাথা নেড়ে বললেন,
শুকুর আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, আমরা ভাবছিলাম বোধ আপনারা অনেক কষ্ট দিচ্ছে, আপনারা মারছে বোধ হয়।
আমি বললাম, না, আপনারা এইভাবে বলছেন কেন? আমি একটু ভয় পাইনি, কিচ্ছু করেনি আমার। চেয়ারম্যান সাহেব বললেন,
কিন্তু ব্যাপারটা তো ভয়, যদি কিছু একটা হয়ে যেত।
মুসলিম চাচা বললেন,
আপনি বিদেশি মানুষ, বাগাইকান্দি গ্রামের মেহমান, বুঝেন নাই।
আমি বললাম, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ভালোই আছি,
ভূত প্রেতের ব্যাপার না, সাবধানে থাকেন ভাই।
আমি সারা দিন চেষ্টা করেছি সবাইকে বোঝানোর জন্য যে এটা ভৌতিক কিছু নয়, বিশেষ কিছু লাভ হলো না, এখনো লাভ হবে না বলে আমি আর চেষ্টা করলাম না। চেয়ারম্যান সাহেব বললেন,
স্যার আপনাকে আমরা নিতে এসেছি।
আমি বললাম, কোথায় নিতে এসেছেন? চেয়ারম্যান সাহেব বললেন,
আমার বাড়িতে বাংলা ঘরে আমার শোয়ার ব্যবস্থা আছে, চলেন।
আমরা, কেন
এখানে আপনাকে আর থাকতে দেওয়া যাবে না, কখন কি বিপদ ঘটায় দেন, পরে বিপদ হয়ে যাবে তো।
আমি হেসে বললাম, আরে কোনো বিপদ হবে না, আপনারা নিশ্চিন্তে থাকেন, একদম নিশ্চিন্তে থাকেন, কিচ্ছু হবে না। গ্রামের মুরব্বী চেয়ারম্যান সাহেব আর মুসলিম চাচা সবাই মিলে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমি রাজি হলাম না। দুপুরের দিকে যখন বোঝাতে পারলাম আজকে আমার নিরিবিলি কাজ করার উপায় নেই, আমি নিজেই আজিজ মাস্টারকে নিয়ে বের হয়ে গেলাম। আমার কাছে সবাই যেটা শুনতে চাইছে, নিজের যদি বলতে আসি হয়তো রাতের কিছু একটা করতে পারবো। রাত্রিবেলা হারিকেন জ্বালিয়ে আমি কাজ করছি, এমন সময় মনে হলো বারান্দায় খুটখুটে শব্দ হলো। আমি গলা উঁচিয়ে গিয়ে শুনলাম,
কে?
বাইরে থেকে একজন মানুষ নিচু গলায় বলল, আমি স্যার। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজে, গ্রামের জন্য রাত 10টা মানে অনেক রাত, এত রাতে কে এসেছে? আমি দরজা খুলে দিলাম, বাইরে দীর্ঘ দেখি একটা মানুষ দাঁড়িয়ে আছে, মুখে বয়স এবং জীবন যুদ্ধের ছাপ। আমি একটু অবাক হয়ে তার দিকে তাকালাম। মানুষটি ইতস্তত করে বলল,
স্যারকে এত রাতে কষ্ট দিলাম।
কষ্ট দিয়ে ফেলার পর সেটা আর বলে লাভ নেই। আমি তাই ভদ্রতা করে বললাম,
না না না, কষ্ট নেই, ভেতরে আসুন।
মানুষটি ভেতরে এলো আর এখানে আলোতে দেখলাম চেহারায় দারিদ্রের ছাপটা সুস্পষ্ট ফুটে উঠল। তারপরও তার চোখে মুখে এক ধরনের সম্ভ্রান্ত মানুষের চিহ্ন রয়েছে। মানুষের চেহারার ঠিক কোন অংশটি দিয়ে এই সম্ভ্রান্ত ভাবটি ফুটে উঠে কে বাঁচানে? আমি সপ্রশ্ন দৃষ্টিতে মানুষটির দিকে তাকালাম। মানুষটি ইতস্তত করে দুর্বলতার ভাবে একটা হাসি হাসার চেষ্টা করলেন আর বললেন,
গ্রামের মানুষের মুখে আপনার গদা শুনে আপনাকে দেখতে এসেছি।
গ্রামের মানুষের মুখে ঠিক কি কথা শুনে এই গভীর রাতে আমাকে দেখতে এসেছে জানা একটু কৌতূহল হলো, কিন্তু আমি সে বিষয়ে আর কিছু বললাম না। আজ সকালে আজিজ মাস্টারের সাথে ঘুরতে গিয়ে গ্রামের অনেক মানুষের সাথে দেখা হয়েছে, তখন এই মানুষটিকে দেখিনি। মানুষটিকে দেখলে মনে হয় মনে থাকতো। আমি বললাম, বসেন। মানুষটি বসল না, দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। মানুষটি যদিও বলেছে সে আমাকে দেখতে এসেছে, কিন্তু সেটি পুরোপুরি সত্য কথা নয়। আজিজ মাস্টার গ্রামের সাধারণ মানুষের কাছে ছড়িয়ে ছিটে দিয়েছে গুরুত্বপূর্ণ মানুষ আমি, এবং আমি নিরিবিলি বসে আরো গুরুত্বপূর্ণ একটা কাজ করছি। কেউ যেন আমাকে বিরক্ত না করে। কিন্তু তারপরেও যখন এই মানুষটা চলে এসেছে, তার নিশ্চয় কোন কারণ আছে। মানুষটি নিজ থেকে সেটা বলবে নাকি আমার খুঁচিয়ে খুঁচিয়ে সেটা বের করতে হবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আলোচনা শুরু করবার জন্য আমি বললাম, আজ সকালে আমি আপনাদের গ্রাম থেকে দ্রুত বের হয়ে গেছিলাম, তখন আপনার সাথে দেখা হয়নি। তখন সেই লোকটি বলল,
আমি এই গ্রামের না।
আমি বললাম, ও বেড়াতে এসেছেন? মানুষটি হাসার চেষ্টা করলো আর বলল,
জি না, পেটের দায় করি, চেয়ারম্যান সাহেবের বাড়িতে কাজ করি।
আমি বললাম, ও কিসের কাজ?
ওগুলো মাছ চাষ করেন, সেটা দেখাশোনা করি।
একটু থেমে যোগ করলো,
আমার বাড়ি অঞ্চলে, অঞ্চলে মানুষ, বাড়ি অঞ্চলে মানুষ, বর্ষাকালে গাছকর্ম থাকে না, তখন বের হই।
এদেশে কত কিছু যা আমরা জানি না। আমার ধারণা ছিল বর্ষাকাল ভাটি অঞ্চলে কাজকর্ম আরো বেশি থাকবে। আলোচনা চালিয়ে যাওয়ার জন্য এরপর কি জিজ্ঞেস করা যায় চিন্তা করলাম। তখন মানুষটি জিজ্ঞেস করলো,
স্যার আপনি যে নদীর তীরে একলা একলা থাকেন, আপনার ভয় করে না?
আমি বললাম, কিসের ভয়? আমি হাসার ভঙ্গি করে বললাম, ভূত প্রেত বলে কিছু হয় না। লোকটা তখন বলল,
আপনি কেমন করে জানেন?
যদি থাকতো তাহলে বৈজ্ঞানিক ভাবে সেটা অবশ্যই সিজিতে ভরে ইলেকট্রনিক ডিসচার্জ করে অবশ্যই তৈরি করে ফেলতো অনেকটা, তাই না? মানুষটা আমার কথা বুঝতে পারলো না, তাই উত্তরে কি বলবে ভেবে পেল না। একটু ইতস্তত করে বলল,
আপনি তো অনেক জ্ঞানী মানুষ, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আমি যে সেরকম জ্ঞানী মানুষ নই, কথাটা এখানে তো না হেঁটে বিপরীত হতে পারে।
আমি যে জ্ঞানী মানুষ নই সেটা এখানে যদি পড়ে তাহলে বিপদ হতে পারে, তাই মাথা নেড়ে স্বীকার করে বললাম, আচ্ছা করেন। মানুষটি গম্ভীর মুখে বললেন,
মানুষ কি কখনো ভূত হতে পারে?
আমি অবাক হয়ে মানুষটির মুখে তাকালাম। সে ঠিক কি জিজ্ঞেস করতে চাচ্ছে ঠিক বুঝতে পারলাম না। বললাম, আমি তো আপনাকে আগে বলেছি ভূত বলে কিছু নেই, যে জিনিসটা নাই কেমন করে মানুষ সেটা হতে পারে বলুন তো। মানুষটাকে একটু বিভ্রান্ত দেখা গেল এবং খানিকক্ষণ ইতস্তত করে বললেন,
কিন্তু আমরা গ্রামের মানুষ তো বলি ভূত আছে, ভূত নানা রকম কাজকর্ম করে, মানুষ ভয় পায়।
আমি আবারও হাসার চেষ্টা করে বললাম, সেগুলো গল্প, ভূতের গল্প, গল্প বলে মানুষকে ওই যে মরে গেলে ভূত হয় না, এইগুলো গল্প আর কেন কিছু না। যে মানুষ মারা যায়নি সে মানুষ ভূত হবে কিভাবে? মানুষটা আর কোনো কথা না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। সে দৃষ্টিটা সামনে আমি যেন অস্বস্তি বোধ করছিলাম। খানিকক্ষণ অপেক্ষা করে বললাম, আপনি কি তাহলে আমাকে কিছু বলার জন্য এসেছেন? মানুষটি ব্যস্ত হয়ে মাথা নেড়ে বলল,
না 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 না, কিছু বলার জন্য আমি আসি নাই, এমনি আপনাকে দেখতে এসেছি।
সে হঠাৎ করে চলে যাবার জন্য ব্যস্ত হয়ে গেল আর বলল,
আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনাদের সময় কত দাম, আমি যাই, ব্যাধবে নেবেন না।
আমি উঠে দাঁড়িয়ে বললাম, আপনার পরিচয়টা জানা হলো না যে? তিনি তখন বললেন,
আমার নাম মাতা, মাতা মৃধা।
আমি বললাম, কোথায় থাকেন? চেয়ারম্যান সাহেবের বাড়িতে? তিনি তখন বললেন,
না আমি নৌকাতে থাকি।
আমার নৌকায়? ভেরি ইন্টারেস্টিং।
জি, আমার স্ত্রী গত 12 বছর
পরিবার নেই, সংসার নাই, তাই নৌকাতেই সংসার হয়।
আমরা নৌকাটা রাখেন কোথায়?
এই তো এই দেখে।
মাদাম মিথাস যেভাবে বলল বুঝতে পারলাম সেটা বলতে যাচ্ছে না। তিনি আরো বললেন,
এক একদিন এক এক জায়গায় রাখি আর কি।
মানুষটি হঠাৎ করে আমাকে কথা বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে অন্ধকার বেরিয়ে গেল। মানুষের কথাবার্তা ভাবভঙ্গি বিচিত্র বিচিত্র কিছু লক্ষ্য করলাম, সেটা কি আমি ঠিক ধরতে পারলাম না। গভীর রাতে আবারও আমার ঘুম ভেঙে গেল। ঘরের বাইরে নারী কণ্ঠে কে যেন নিচু স্বরে গান গাইছে। আমি নিঃশব্দে বিছানায় উঠে বসলাম, জানালা ফাঁক দিয়ে বাইরে তাকালাম। ঘরের বারান্দায় পা তুলিয়ে একটা মেয়ে বসে আছে, অন্ধকারে চেহারা দেখা যায় না, গলায় স্বর শোনা যায় কিন্তু কথা বোঝা যায় না। অকারণে এক ধরনের অশরীরী আতঙ্কে বুকের ভেতরটা হিম হয়ে যায়। মেয়েটা হঠাৎ করে উঠে দাঁড়ালো, তারপর হাঁটতে হাঁটতে নদীর ঘাটের দিকে এগিয়ে গেল। আকাশের মেঘ কেটে হঠাৎ করে জ্যোৎস্নার নরম আলো ছড়িয়ে পড়ল। তার ভেতরে আমি স্পষ্ট দেখতে পেলাম কুকুরের মতো কিছু জন্তু মেটার দিকে এগিয়ে আসছে। আমি আবারও নিজের ভেতরে একটা আতঙ্ক অনুভব করলাম। মেয়েটি যেন বাতাসে ভেসে ভেসে এগিয়ে যাচ্ছে। নদীর ঘাটে মেয়েটি পা ছড়িয়ে বসে জন্তুগুলো তাকে ঘিরে বসেছে। দূর থেকে পুরো দৃশ্যটা এত অশরীরী এবং অলৌকিক লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। আমি মুহূর্তে যেন গাহিম হয়ে গেল, শরীরে কাটাতে উঠল। আকাশে আবার মেঘ জমেছে, চাঁদ ঢাকা পড়ে যায়। তার ভেতরে আচ্ছা অন্ধকারে দেখতে পেলাম নিশিকন্যা সিঁড়ি নদীর দিকে এগিয়ে আসছে। পিছু পিছু সেই জন্তুগুলো ভোরবেলা আজ মাছটার আবারও ডানার মতো বড় বড় গোলাকৃতি পরোটা সিদ্ধ ডিম আর গরম চা নিয়ে এলো। গোলকার মতো করে আজকেও আমি সেটা বেশ তৃপ্তি করেই খেলাম। আবার নিশিকন্যা নিয়ে আলোচনা উঠল, কিন্তু আজকে আমি গতকালের মতো কোনো কিছু ভুল করলাম না। রাতে কি দেখেছি সেটা তাকে বললাম না। আজ সে মাস্টার খানিকক্ষণ গল্প গুজব করে চলে গেলেন। চেয়ারম্যান সাহেব এবং মুসলিম চাচা এলেন ঘন্টা খানিক পরে। তারাও আমার খোঁজ খবর নিয়ে গেলেন। সারাদিন ঝিরঝির বৃষ্টি ছিল এবং কাজের ফাঁকে ফাঁকে আমি বারান্দায় বসে আকাশে মেঘ এবং মেঘনা নদীকে দেখে সময় কাটিয়ে দিয়েছিলাম। নির্জন নদীর তীরে ঝিরঝির বৃষ্টির ভেতরে উত্থান পাথান নদীটির মাঝে এক ধরনের অসাধারণ সৌন্দর্য লুকিয়ে রয়েছে। আমি বুভুক্ষের মতো করে সেই সৌন্দর্যটা অনুভব করতে চেষ্টা করলাম। ঘুরে ফিরে আমার নিশিকন্যার কথাই মনে পড়ে গেল। গভীর রাতে তাকে যখন দেখেছি প্রতিবারই আমি এক ধরনের আতঙ্ক অনুভব করেছি। দিনের বেলা সে কথাটি আমি ভেবে আমার লজ্জা হতে থাকে। আজ রাতেও যদি নিশিকন্যা আসে আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। এমনিটা খুব বেশি হলে একটা মানসিক রোগী হবে, তাকে দেখে আমার দুঃখ হতে পারে, কিন্তু ভয় পাওয়ার তো প্রশ্নই ওঠে না। গভীর রাতে নারী কণ্ঠের নিচু গলার গান শুনে আবারও ঘুমটা ভেঙে গেল। আমি সাবধানে বিছানায় উঠে বসে জানালা দিয়ে তাকায় দেখলাম নিশিকন্যা সে একই জায়গায় একই ভঙ্গিতে গান গাচ্ছে। আমি সাহস সঞ্চার করে উঠে দরজা হাত দিলাম। সিটকিনি খোলার শব্দ হওয়ার সাথে সাথে বাইরে কানের আওয়াজটা কোথায় যেন থেমে গেল। আমি সাবধানে দরজা খুললাম, সাথে সাথে নিশিকন্যা ছিটকে সরে গেল। তাকে ঘিরে বড় বড় কয়েকটা কুকুর হিংস্র গলায় আমার দিকে মুখ চিৎকার করে বলছে, কিছু একটা বলতে চাইছে। মনে হতে থাকে এক্ষুনি আমার দিকে ঝাঁপিয়ে পড়ে আমাকে টুকরো টুকরো করে ফেলবে। আমি অনেক কষ্টে নিজেকে শান্ত রেখে গলা উঁচিয়ে বললাম,
এই যে মেয়ে শোনো।
নিশিকন্যা ছিটকে আরো কয়েক পা পিছিয়ে গেল। আমি দরজা খুলে বের হয়ে এসে আবার ডাকলাম, তোমার কোনো ভয় নেই, শোনো না। নিশিকন্যা দুর্বোধ গলায় একটা কিছু বলতে গেলে চিৎকার করতে করতে নদীর দিকে ছুটে গেল। আমি বারান্দার নিস্তব্ধে দাঁড়িয়ে রইলাম। আকাশ কালো করে মেঘ জমেছে, কয়েকবার বিদ্যুৎ চমকে উঠল, হঠাৎ ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টির শব্দ শুনে অকারণে আমার মন খারাপ হয়ে গেল। সারাটা দিন বসে বসে লিখেছি, ঝিরঝির করে সারাটা দিন বৃষ্টি হয়েছে, ছোট ঘরটা থেকে একবারও বের হয়নি। রাতের খাবার নিয়ে এসেছিল আজিজ মাস্টার, খাবার রেখে চলে গেছে। রাতে খেয়ে খানিকক্ষণ বারান্দায় বসেছিলাম, তারপর আবারও লিখতে বসেছি। রাত 12টার দিকে হঠাৎ করে দরজায় টুক টুক করে শব্দ হলো। দরজা খুলে দেখি মাতাপ মিতা দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, আপনি এত রাত্রে? মাতাপ মিথা মুখ কাঁচুমুচু করে বলল,
ইচ্ছা করে একটু রাত করে আসলাম, কিছু মনে করবেন না।
আমি বললাম, ঠিক আছে, আসেন ভেতরে আসেন। কি ব্যাপার? মিথা সেদিনের দরজায় হেলান দিয়ে রইল আগের মতো করে। খানিকক্ষণ ইতস্তুত করে বললেন,
স্যার আপনার কাছে আমি একটা কথা বলতে এসেছি।
আমি বললাম, কি কথা?
কিভাবে আপনার কাছে বলবো সেটাই বুঝতে পারছি না।
আমি বললাম, সোজাসুজি করে বলে ফেলেন না, কোনো সমস্যা নেই। মাতাপ মিথা মাথা নাড়লো আর বলল,
বললে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার কাছে অনুরোধ, আপনি আমার কথা বিশ্বাস করবেন, অনেক বিপদে পড়ে এসেছি।
আমি বললাম, আগে শুনি আপনার কথা। মাতাপ মিথা গলা কেশে পরিষ্কার করলেন আর বললেন,
প্রায় 18-20 বছর আগের কথা, আমার পরিবার তখন ওয়াদে।
মাতাপ মিতা হঠাৎ করে কথা বন্ধ করে কান খাড়া করে কিছু একটা শোনার চেষ্টা করলো। আমি জিজ্ঞেস করলাম, কি হচ্ছে?
মানুষের শব্দ।
মানুষের শব্দ?
জি স্যার, শুনেন।
আমি ঠিক শুনতে পেলাম না। শহরের হইচই চেঁচামেচির মাঝে থেকে শোনার শব্দ একেবারে যেন বৃথা ছিল, খুব কম আসছে। দরজা খুলে বাইরে এসে সত্যি সত্যি অনেক দূরে ভেসে আসা অনেক মানুষের চেঁচামেচি শুনতে পেলাম। মাতাপ মিতা বলল,
এদিকে আসছে।
আমরা, কারা আসছে?
গ্রামের মানুষ।
আমরা, কেন আসছে?
জানি না স্যার।
মুখটা হঠাৎ করে লোকটার কেমন যেন রক্তহীন হয়ে গেল। মাতাপ মিতা কি বলতে এসেছিল সেটা চাপা পড়ে গেল। আমরা বারান্দায় দাঁড়িয়ে উৎসুক হয়ে তাকিয়ে রইলাম। কিছুক্ষণের মাঝে দেখতে পেলাম গ্রামের রাস্তা ধরে অনেক মানুষ এগিয়ে আসছে, তাদের হাতে মশাল লাঠি শোটা, তারা চিৎকার করতে করতে আসছে। আমার ঘরের কাছাকাছি আসতে আমি ভিড়ের মাঝে আজিজ মাস্টার, চেয়ারম্যান সাহেব এবং মুস্তিং চাচাকে দেখতে পেলাম। তাদের কিছু আছে, তাদের পিছে অসংখ্য মানুষ, সবার হাতে লাঠি, সড়কি এবং মশাল। মুসলিম চাচার হাতে একটা দোলনা বন্দুক। আমাকে দেখে সবাই আমার কাছে এগিয়ে আসলো। আমি ভয় পাওয়ার গলায় বললাম, কি হয়েছে আপনারা, কি হয়েছে? আজিজ মাস্টার বলল,
সর্বনাশ হয়ে গেছে স্যার।
আমার, কি সর্বনাশ হয়ে গেছে?
মুসলিম চাচার ভাতিজাকে নিচে কোনটা খুন করে ফেলেছে, এরা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেছে।
আমি চমকে উঠে বললাম, কি বললেন? বুঝলাম না, কি বললেন? তা মুসলিম চাচা হাও মাও করে কেঁদে উঠলে বললেন,
বাপ মোরা আমার একমাত্র ভাতিজাকে আরাম জাদি খুন করে ফেলেছে, লাশ দিয়ে চলে গেছে, লাশ নিয়েও চলে গেছে।
আমি, কি বলছেন আপনি? মুসলিম চাচা পাঞ্জাবির হাতায় নাক মুছে বললেন,
ভাই 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 মারা যাবার সময় আমার হাত ধরে বলতেছিল, একমাত্র সাভাল আমার, তুই দেখে রাখিস, আমি দেখে রাখতে পারলাম না।
মুসলিম চাচা আমারও হাও মাও করে কেঁদে উঠলেন। এ সময় আজিজ মাস্টার বলল,
ডিজি কন্যা লাশ নিয়ে চলে গেছে।
আমার, লাশ নিয়ে চলে গেছে? মুসলিম চাচা মাথা নাড়ল আর বললেন,
আবার চোখের সামনে ঘটনা বললো, রাত্রিবেলা হঠাৎ করে গঙ্গ সন্দর্শনী মন থেকে উঠে ধাক্কা ধাক্কা দিতে দেখি নিশি কন্যা সাওয়ালটার গোড়াটা কামড়া ধরছে, আমাকে দেখে চিৎকার দিয়ে সাওয়ালটা নিয়ে জানালায় লাভ দিল।
আমি হতভম্প হয়ে মুসলিম চাচার দিকে তাকিয়ে রইলাম। আজিজ মাস্টার আরো বললো,
স্যার সারা ঘরে কালে রক্ত আর রক্ত।
আমার কাছে মাতাপ মৃধা এসেছিল কিছু একটা বলতে, সেও নিশ্চয়ই গ্রামের মানুষের সাথে চলে গেছে। আমি পাথরের মতো, মূর্তির মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এখন পুরো ব্যাপারটি আমি বুঝতে পারছি না। নিশি কন্যাকে আমি দুবার দেখেছি, মনে হয়েছে অতি প্রাকৃত একটা মেয়ে, তাই বলে ছোট্ট বাচ্চার গলায় দাঁত দিয়ে ছেড়ে ফেলবে কিভাবে হবে সেটা কল্পনাও করিনি। মানুষজন যখন বেশ অনেক দূর এগিয়ে গেছে তখন আমি সম্মিত ফিরে পেলাম। ঘরে ঢুকে জুতো পরে 6 ব্যাটারির বড় টর্চ লাইটটা নিয়ে আমি পুরো দলটার পিছু পিছু এগিয়ে গেলাম। গ্রামের সব মানুষ জঙ্গলটাকে ঘিরে ফেলে চিৎকার করছে, হাতে লাঠি এবং সড়কি মশালের আগুন, তাদের রীতিমতো ক্রোধের চেহারা দেখা যাচ্ছে না। চিৎকার সব মিলিয়ে কেমন যেন ভয়ঙ্কর একটা একটা পরিবেশের সৃষ্টি করলো। আমি একটু দূরে দাঁড়িয়ে এই মানুষগুলোকে দেখার চেষ্টা করছি, তাদের দিকে তাকিয়ে থাকি। কিছুক্ষণ আগেও এরা সহজ সরল মানুষ ছিল, অথচ কি দ্রুত এত হিংস্র মানুষে পাল্টে গেছে। তারা যদি নিশিকন্যাকে খুঁজে পায়, মুহূর্তে টুকরো টুকরো করে মেরে যে ফেলবে না, তার কোনো নিশ্চয়তা দিতে পারছি না। আর সেটা ভেবে আমার সারা শরীর হঠাৎ করে গুলিয়ে এলো। মানুষগুলো লাঠি দিয়ে গাছপালায় শব্দ করতে করতে এগিয়ে যাচ্ছে। শুকনো বাঁশের মাঝে আগুন লাগিয়ে মশাল তৈরি করেছে, ঠাস ঠাস করে শব্দ করে বাঁশের গিট ফুটেছে, তার সাথে মানুষের হিংস্র চিৎকার। হঠাৎ করে একটা ভয়ঙ্কর সুরকল উঠল। আমি দেখতে পেলাম একটা বড় গাছের আড়ালে লুকিয়ে থাকা নিশিকন্যা তীক্ষ্ণ কণায় চিৎকার করতে করতে ছুটে বের হয়ে চলে গেল। তার পিছু পিছু অসংখ্য মানুষ নাঠি সরিকে নিয়ে ছুটে আসছে। তখন কিন্তু মেয়েটি ক্ষিপ্ত হয়ে হরিণীর মতো তাদের ভাগ গুনিয়ে গ্রামের মানুষ হইচই করে নিশিকন্যার পিছু পিছু ছুটতে থাকে। আমি আতঙ্কের নিঃশ্বাস রীতিমতো বন্ধ করতে থাকি, ধরতে পারলে মুহূর্তের মাঝে তাকে সবাই মিলে খুন করে ফেলবে না। কিন্তু মানুষেরা তাকে খুঁজে পেল না, সে নাকি ছুটে গোরস্থানের মাঝে লুকিয়ে গেছে। মানুষজন গোরস্থানে ঘিরে ফেলেছে, তারপরে ভেতরে ঢুকে খুঁজতে থাকে। প্রাচীন গোরস্থানের ভেতরে বড় বড় গাছ ঝোপঝাড় লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মশালের আগুন সবাই দেখেছে, কিন্তু নিশিকন্যা মনে হয় বাতাসের মাঝে উবে গেছে। তন্ন তন্ন করে খুঁজেও কেউ নিশিকন্যাকে খুঁজে পেল না। এর মাঝে হঠাৎ কয়েকবার বিদ্যুৎ চমকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মশালের আগুন নিভে গেছে, অন্ধকারের খোঁজাও কঠিন হয়ে গেল। যখন সবাই ঘিরে রেখেছিল তখন সে হরিণের মতো পালিয়ে গেছে, এই অন্ধকারে তাকে আর কে খুঁজে পাবে? কাজেই আজ রাতের মতো খোঁজাখুঁজি বন্ধ করে সবাই গ্রামে ফিরে যেতে শুরু করেন। এবং আশিস মাস্টার বলল, স্যার চলেন যাই। আমি অন্য মানুষকে বললাম, চলেন। কিন্তু আমি তাদের সাথে চলে গেলাম না, একটু পিছিয়ে গোরস্থানে রয়ে গেলাম। দেখতে দেখতে সবাই চলে গেল, এখন এখানে আমি একা। আকাশে পূর্ণিমার চাঁদ কিন্তু মেঘে ঢাকা বলে পুরো আকাশটায় একটু ঘোলাটে আলো। সে আলোতে পুরো গোরস্থানটাকে কেমন যেন অলৌকিক একটা জায়গা বলে মনে হচ্ছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির পানিতে আমি ভিজে চলে যাচ্ছি। ভিজে ভিজে একটা গাছের নিচে আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। আমাকে কেউ যেন বলে দেয়নি, কিন্তু আমি জানি এখানে কোথাও নিশিকন্যার লুকিয়ে আছে। আমি কান পেতে শোনার চেষ্টা করলাম, ঝিঝি পোকা ডাকছে, সেই শব্দ ছাপিয়ে কান্নার শব্দ ভেসে এলো। কেউ একজন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, শব্দটি ভেসে আসছে একটা কবরের ভেতর থেকে। পুরনো কবর, মাটি ধসে পরে সেখানে একটা গর্ত হয়েছে, সেই গর্তের ভেতর থেকে নিশিকন্যা লুকিয়েছিল। হঠাৎ কান্নার শব্দটা থেমে গেল। আমি দেখলাম কবরের ভেতরে খুব ধীরে ধীরে নিশিকন্যা বের হয়ে আসছে। আচ্ছা, অন্ধকারে ভালোভাবে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু অপরটা আচ্ছা আচ্ছা বোঝা যাচ্ছে। আমি গর্তের ভেতর থেকে পুরোপুরি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। তারপর আমার 6 ব্যাটারির টর্চ লাইটটা নিশিকন্যার দিকে তাক করে জ্বালিয়ে দিতে চিৎকার করে বললাম, দাঁড়াও। তীব্র আলোতে আমি এক মুহূর্তের জন্য নিশিকন্যাকে দেখতে পেলাম। 18-19 বছরের একটি মেয়ে, ভয়ঙ্কর আতঙ্কে রক্ত শূন্য ফ্যাকাশে মুখ। মেয়েটি হঠাৎ দু হাত মুখ থেকে আর্তনাদ করে নিচে পড়ে গেল। যেন এই টর্চটির আলো নয়, যেন এটি তীক্ষ্ণ বর্ষার আঘাত। আমি আলোটি ধরে রাখলাম, আর সে আলোতে মেয়েটি ভয়ঙ্কর যন্ত্রণায় ছটফট করে কাতরাতে থাকে। হঠাৎ পেছন থেকে কে যেন আমার উপরে ঝাঁপিয়ে পড়ল, হ্যাঁচকা টানে আমার হাত থেকে টর্চ লাইটটা রীতিমতো কাতর গলায় পড়ল,
আল্লাহর কসম লাগে স্যার, আমার মেয়েটাকে মেরে ফেলবেন না।
আমি হতবাক হয়ে বললাম, কে?
আমি মাহতাব মৃধা।
মাহতাব মৃধার টর্চ লাইটটা নিভিয়ে দিতে আচ্ছা অন্ধকারে পুরো এলাকা থেকে গেল। মাহতাব মৃধা ছুটে গেল নিশিকন্যাকে ধরে, বলল,
কুসুম কুসুম মা, মা আমার।
মেয়েটি যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, বাবা বড় কষ্ট হচ্ছে বাবা। মাথা মৃথা মেয়ের শরীরে হাত বুলাতে বুলাতে বলল,
একটু সহ্য কর মা, একটু সহ্য কর।
মেয়েটা আকুল হয়ে বলল, আমি আর পারি না বাবা। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে মাথা? মাথা মৃথা বলল,
আমার এই মেয়েটা আলো সহ্য করতে পারে না, শরীরে আলো লাগলে যন্ত্রণা চটফট করে।
আমি বললাম, আলো সহ্য করতে পারে না?
না, পারে না।
মাতা মেথা মেয়েটাকে জড়িয়ে ধরে মেয়েটা বাবার কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। মাতা মেথা ফিসফিস করে বলল,
আমার ফুলের মতো দিশবাব মেয়েটা অন্ধকারে রাখতে সহ্য হতে পারে না। তখন মাঝে মাঝে রাত্রিবেলায় বের হয় আর তাকে নিয়ে কত গল্প কত গল্প।
আমি বললাম, মুসলিম চাচা যে বললেন তার ভাতিজাকে খুন করেছে? তখন মেয়েটা বলল,
আমার এই কুসুম একটা বাচ্চা, ও কোন করবে?
মাতা মেধার কথায় বলল,
আপনি আমাকে সেটা বিশ্বাস করতে পারেন?
কুসুম ফিসফিস করে বলল, আমি দেখেছি বাবা।
কি দেখেছিস?
দেখেছি দেখেছি, এই বলে মেয়েটা আবারও কেঁদে উঠল। আর তখন মাতা প্রেতা বলল,
কাঁদিস না মা, বল।
দেখেছি ওই দাড়িওয়ালা মানুষটা বাচ্চাটাকে জবাই করে ফেলেছে। আমি চমকে উঠে বললাম, কোন দাড়িওয়ালা মানুষটা? যে মানুষটার হাতে বন্দুক ছিল, মুসলিম চাচা? কুসুম মাথা নেড়ে বলল, হ্যাঁ, মুসলিম চাচা নিজের তার ভাতিজাকে খুন করেছে। হ্যাঁ, একটা মানুষ নিজে তার ভাতিজাকে কেন খুন করবে? মাতা মিয়া তখন বলল,
সম্পত্তির জন্য। ভাই মারা গেছে, এখন ভাই ছেলে যদি মারা যায় সম্পত্তির মালিক হবে নিজে। স্যার, এটা খুব সহজ হিসাব।
আমি বললাম, কি সর্বনাশ! কুসুম বাবাকে শক্ত করে রেখে মনে উঠল, আমার খুব ভয় করছে বাবা। মাতা মেয়ের গলা হাত বনিয়ে নরম গলায় বলল,
কোনো ভয় নাই মা, তোমার কোনো ভয় নাই, আমি আছি না।
আমি কুসুমের কাছে গিয়ে বললাম, কুসুম, তুমি সত্যি নিজের চোখে মুসলিম চাচাকে খুন করতে গেছ?
হ্যাঁ।
আমি বললাম, খুন করে কি করেছে? লাশটা টেনে টেনে ওই পাশের নিচে পুঁতে ফেলেছে। আমি বললাম, তুমি কিভাবে দেখেছ ওটা?
আমি সেখানে ছিলাম।
আমি বললাম, কেন?
যখন অন্ধকার হয় তখন আমি ঘুরে বেড়াই, আমি অন্ধকার দেখতে পাই, অন্ধকারের সব দেখতে পাই।
আমি বললাম, তোমার ভয় করে না জন্তু জানোয়ার সাপ কপের? তখন মেয়েটা বলে উঠল,
না ভয় করে না,
জন্তু জানোয়ার আমার ভয় করে না, জন্তু জানোয়ার মাথায় হাত চাটলে আমার পোষ মেনে যায় ওরা। আমি বললাম, তোমার কিছু ভয় করে না?
করে, আমার মানুষকে অনেক ভয় করে, মানুষকে আমার খুব ভয় করে।
আমি আচ্ছা অন্ধকারে এই দুর্ভাগা মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মাতা কুসুমকে টেনে তুলে বলল,
আয় মা, আয় আয় মা।
আমি জিজ্ঞেস করলাম, এখন কোথায় যাচ্ছেন?
নৌকায়।
তারপর? তারপরে অন্য কোনো গ্রামে।
বাঘায় গ্রামে গ্রামে আমরা থাকতে পারবো না স্যার, সম্ভব না।
আমি আর কোনো কথা বললাম না। মাতা বলল,
আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন, এত বড় অভিশাপ যেন আর কারো না লাগে।
আমি বললাম, মাতা সাহেব।
বলেন স্যার।
আপনার মেয়ের এটা কোনো অভিশাপ নয়। তখন তিনি বললেন,
এইটা কি তাহলে?
আমি বললাম, এটা এক ধরনের অ্যালার্জি, আলো দিয়ে অ্যালার্জি, শুনেছি এর চিকিৎসা করানো যেতে পারে। আপনি আমার সাথে চলেন, আমার পরিচিত বড় ডাক্তার আছে। মাতা মাথা নাড়ল আর বলল,
এখন আমাদের বড় বিপদ স্যার, আমরা এখন এই গ্রাম ছেড়ে যেতে পারলেই বাঁচি।
আমরা, কেন যেতে হবে? কেন, পুলিশের কাছে সব খুলে বললে তো হবে। মাতা শুষ্ক গলায় বলল,
আমাদের কথা পুলিশ শুনবে? কোনোভাবে না, আজ রাতে আমরা যদি পারিয়ে না যাই আমাদের বেটাকে বাঁচাতে পারবো না। এই বেটা যদি ধরতে পারে সূর্য ওঠার আগে একদম ছিঁড়ে ছিঁড়ে মেরে ফেলবে, একদম দশ টুকরা করে মারবে।
আমরা, তাহলে আপনার ঠিকানা দেন, আমি আপনাকে খোঁজ করে বের করব।
আমার কোনো ঠিকানা নাই, আমরা নৌকায় থাকি, এই গ্রাম থেকে অন্য গ্রামে, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে।
আমি পকেট থেকে একটা কার্ড বের করে মাহাতাপকে দিয়ে বললাম, তাহলে এটা সাথে রাখেন, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, কেমন? মাহাতাপ কয়েক মুহূর্ত ইতস্তুত করে হাত বাড়িয়ে কার্ডটা নিল। আমি মাহাতাপ আর তার মেয়ের সাথে হাঁটতে হাঁটতে নদীর তীরে এলাম। নদীর ঘাটে একটা ছোট্ট নৌকা এবং নৌকায় ওঠার আগে মাহাতাপ হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলল,
স্যার।
আমার, কি হলো?
আমার মেয়ে আপনাকে যারা কোনো মানুষের কাছে দেখে নাই, কারোর সাথে কথা বলে নাই।
আমি কি বলবো বুঝতে পারলাম না। মাহাতাপ বলল,
আমার মেয়েটা আপনার পাঁচে সালাম করতে যায়, আপনি তার মাথার চাদর করে দিন আর দোয়া পড়ে দিবেন,
এসো নিশি কন্যা, আমার কাছে এসে আমার পায়ে স্পর্শ করে সালাম করলো। আমি তার মাথায় হাত রেখে মনে মনে বললাম, কথা আমি তো কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি এই দুঃখী মেয়েটাকে ভালো করে দিও, সুস্থ করে দিও। নৌকাটি চলে না যাওয়া পর্যন্ত আমি নদীর ঘাটে দাঁড়িয়ে রইলাম। জ্যোৎস্নার আলোতে মেঘনা নদীতে নৌকাটা ছোট হয়ে মিলিয়ে যাওয়ার পর আমি ফিরে আসতে গিয়ে দেখলাম বড় বড় কয়েকটা কুকুর নদীর ঘাটে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারা আমার পিছু পিছু এসে আমাকে আমার ঘরে পৌঁছে দিল। আমি পরদিন ঘরে বাঁকাই গ্রাম থেকে ফিরে এসেছিলাম। পরে ফিরে এসে থানার ওসিকে মাস্টারের নিচে খোঁজ করার কথা বলে এসেছিলাম। আজিজ মাস্টার আমাকে চিঠি লিখে জানিয়ে গেছিল মানুষ খুন করার কারণে মুসলিম চাচাকে কেস হয়েছে এবং কেসের ফলাফল কি এখনো জানতে পারেনি। মাতা কখনো আমার সাথে যোগাযোগ করেনি। আমার মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে কুসুম নামে এই নিশি কন্যা, সেই দুঃখী নিশি কন্যা এখন কোথায় আছে। আমার বড় ভাবতে ইচ্ছে করে খোদা আমার প্রার্থনা শুনেছেন, সে ভালো হয়ে গেছে, তাকে আর অন্ধকারে লুকিয়ে থাকতে হবে না। তার খুব একজন প্রাণবন্ত সুদর্শন তরুণকে সাথে বিয়ে হয়েছে। বিয়ের রাতে কুসুম তাকে বলেছে, তুমি জানো আগে আমি কখনো অন্ধকার থেকে আলোতে আসতে পারতাম না। সো জেফ্রি ভাই, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি ভালো লাগবে। আপনি আপনার কোকিল কণ্ঠে মধুর কণ্ঠে পড়ে শোনাবেন ঘটনাটি। আপনার কণ্ঠের প্রেমে পড়ে যায় ভাই, যতই শুনি ততই কেমন যেন এক মায়ায় বন্দী হয়ে যায়। অসাধারণ আপনার কণ্ঠ, অসাধারণ আপনার বনার ভঙ্গি, অসাধারণ আপনার গল্প। আবারও পাঠিয়ে দিলাম গল্প, ভালো লাগলে প্রকাশ করতে পারেন। এবং ভৌতিক দুনিয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আমাদের ফিরোজ ভাই ফর দিস বিউটিফুল স্টোরি। আমি এক কথায় হতভম্ব হয়ে গেছি স্টোরিটা পড়ে। অ্যান্ড কি অসাধারণ ঘটনা, মাই গুডনেস, ভাবা যায়। আসলে কিন্তু এটাই হয়, যারা গ্রামে থাকে তারা কিন্তু এইভাবেই, অশিক্ষিত যারা আছে তারা কিন্তু সেইমভাবে। এই জন্য আমি মনে করি যে মানে যখন যেটা বলে গ্রামের মানুষ, সব কিছু বিশ্বাস করা উচিত না, কারণ মানুষ অনেক কিছুকে অনেক প্রোপাগান্ডা ভাবে ছড়িয়ে ছিটিয়ে দেয় এবং এটা আসলে কিন্তু হয়, খুব বেশি হয়। আর আমাদের গ্রামবাসীরা সবচেয়ে বেশি এই জিনিসগুলোকে বিশ্বাস করে। দিস ইজ অ্যাবসলুটলি, আমি একটাই কথা বলবো যে দিস ইজ আনডাউটলি দ্য বেস্ট স্টোরি এবং ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে আমার কাছে। আমি আসলে বুঝতে পারবো না আমার ফিলিংসটা কতটা সুন্দর হয়েছে। স্টোরিটা দারুণ রকম সুন্দর ছিল, স্টোরিটা ভ্যারি ভ্যারি মানে অনেক অনেক বেশি ডার ছিল এবং সাসপেন্স ছিল। ইটস নট হরর বাট ইটস ফিল লাইক হরর। এবং সবচেয়ে সুন্দরতম স্টোরি হরর সাথেও একটা হরর না হয়েও হররের ভেতরে একটা আলাদা ভয় পাইয়ে দিচ্ছিল, জায়গাটা দারুণ ছিল। এক কথা অসাধারণ একটা ঘটনার জন্ম দিয়েছেন। এবং আমাদের ফিরোজ ভাই অনেক ধন্যবাদ, যিনি ঘটনাটা লিখেছেন তাকে অনেক ধন্যবাদ। এবং আমি তো জানি না, আমি চাই যে দারুণ কিছু ঘটনা আপনারা শুনবেন, এই আশা নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আজকে আজকের এপিসোডটা বেশি বড় করলাম না, আজকে এক ঘন্টার এপিসোড করার ইচ্ছে ছিল। বাট হ্যাঁ, আমি বিদায় নেওয়ার আগে আপনাদের সাথে কিছু কমেন্ট এর রিপ্লাই দিব এবং রিপ্লাই দিয়ে তারপর আমি আজকের মতো বিদায় দিব। চলে যাই সরাসরি কমেন্ট সেকশনে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
গল্পটি আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জোশু ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমি তন্ময় সরকার, আপনার খুব বড় একজন ফ্যান। আপনার ইউটিউবে সবসময় ঘটনা পাঠাই, আজ মনে হলো প্রেত পডকাস্টের জন্য ঘটনা পাঠিয়ে দিই। কারণ আমি যখন জানলাম আপনি প্রেত পডকাস্ট করছেন স্বাধীন মিউজিকে, তখন লোভ আর সামলাতে পারলাম না, পাঠিয়ে দিলাম ঘটনা। যদি সিলেক্ট হয় তাহলে অবশ্যই অবশ্যই পড়ে শোনাবেন। গল্পটির নাম অসুরেরি। ভূত আমার পিছু পিছু তাড়া করে ছাড়ে। সবাই তাকে দেখতে পায়, শুধুমাত্র আমি পাই না। হ্যাঁ ঠিকই শুনছেন, অবাক লাগছে তো, এতদিন নিশ্চয়ই এই কথা শুনেছেন যে ভূত দেখে সেই দেখে, অন্যরা তো দেখতে পায় না। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একদমই উল্টো, একমাত্র আমি ছাড়া ওকে সবাই দেখতে পায়, সবাই ভাবে ও বেঁচে আছে। আর আমায় পাগল ছাড়া আর কিছু ভাববে বলুন? কিন্তু আমি তো জানি আমি বেঁচে নেই, বেঁচে থাকতে পারে না। মমিতা আমার স্ত্রী, আমাদের 14 বছরের বিবাহিত জীবন। সোমি আমাদের 11 বছরের মিষ্টি একটা মেয়ে। আমি বিয়ের আগে যে কেমন বাউন্ডুলে ছিলাম তা মোটামুটি সবাই জানে। বাবা মা আশায় ছেড়ে দিয়েছিল, মদ সিগারেট নেশা নিয়মিত মাদক সেবন ইত্যাদি সব সময় করতাম। মা লুকিয়ে চোখের জল ফেলত, বাবা বলত কুলাঙ্কার আমার জীবনে যে মৌমিতার মতো একটা মেয়ে আসতে পারে, আমার জাস্ট ধারণার বাইরে ছিল। ওকে একবার কতগুলো ইফ টিচার হাত থেকে বাঁচিয়েছিলাম। আমাদের পাড়ারই নেহায়েত খুবই কনজারভেটিভ মুখার্জি বাড়ির মেয়ে, সালোয়ার কামিজ পরা, লম্বা বিনুনি এবং সুশ্রী একটা মেয়ে, মাথা নিচু করে পথ চলত। বিপাড়ার ছেলেগুলো ওকে বিরক্ত করছে দেখে মাথায় খুন চেপে গিয়েছিল। বেদম পেটিয়েছিলাম, এসব মারধর করা তখন আমার কাছে একদম জল ভাত। মাথার ওপরে রোলিং পার্টিটার এক দাদার মজবুত হাতও ছিল। সে প্রথম মমিতার সাথে আমার 4 চোখের মিলন। কি যে দেখেছিল মেয়েটা আমার মধ্যে আমি নিজেও জানি না, প্রেমে পড়ে গিয়েছিল। আমার বন্ধু সিধুর বোন অনুরাধা ওর সাথে কলেজে পড়ত। অনুরাধা সিধুকে দিয়ে আমার কাছে মমিতাকে ভালোবাসার কথা বলেছিল। আমি একদিন দেখা করেছিলাম মমিতার সাথে, নিজের যত বদগুণ আছে বিস্তারিত ওকে বলেছিলাম। তারপর বলেছিলাম, আমার মতো একটা 3rd ক্লাস ছেলের সাথে মিশতে এসে জীবনটা নষ্ট করো না, যাও বাপমার মতে বাড়ির পছন্দের ভালো পাত্র দেখে বিয়ে করে ফেলো, ভালোটা সংসার করো বলে বাড়ি ফিরে আসলাম। এবং মমতা শুধু দৃঢ় ভাবে বলছিল না। আমি বিস্মিত হয়েছিলাম, কথা বলে বুঝেছিলাম অসম্ভব জেদি একটা মেয়ে। একসময় ওর জেদের কাছে আমাকে হার মানতে হয়েছিল। আমি বলেছিলাম, আমার মতো বেপরোয়া বাউন্ডুলির সাথে কেন জড়াচ্ছ মো? কি ভাবে মমিতা তখন হেসে বলেছিল, সে আমি ঠিকই বুঝে নেব, আমি সব গুছিয়ে নেব। মমিতা সত্যি পেরেছিল। আজ 11 বছর পর আমায় দেখে আমি চিনতে পারিনি। নিশা তো কবি ছাড়তে হয়েছে, প্রাইভেট গ্রাজুয়েশন করেছি, একটা খুব কম মাইনের প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছি 10টা 12টা, এবং বিয়ের 6 বছর পর মমিতার বাবা মাও মেনে নিয়েছিল এই বিয়েটা। আমার বাবা মায়ের কাছে মমিতার সাক্ষাৎ লক্ষ্যে আমার বন্ধুরা বলে, তুই মায়াডারে হেব্বি লাকি রে ভাই, ওরকম একটা বিয়ে পাইছিলি বলে তো বেঁচে গেলি বেটা। কিন্তু আমি সত্যি কি বেঁচে গেছি? আসলে কি জানেন, ভূত কোনোদিন আমার পিছু ছাড়ে না, সেদিনও ছাড়েনি। ভূত আমার অতীত না, না হলে এত সুখের জীবন পেয়েও মাঝে মাঝে ফেলে আসা ওই জীবনটার জন্য আমার শরীর আনাচন এবং উঠে কেন বলুন তো? অথচ মৌ তো আমাকে জোর করে কিংবা অধিকার ফুরিয়ে কোথাও থেকে সরে আনেনি। ওর ভালোবাসায় তো আমি বাধ্য হয়েছিলাম সরে আসতে, সরে এসে তো আমার ভালোই হয়েছে, অন্তত সবাই তা বলে। কিন্তু আমার যেন কেমন মনে হয় আমি বেঁচে নেই, আমি যন্ত্র হয়ে বেঁচে আছি। আজকাল তো রাতের বেলায় মমিতাকে কাছে পেয়েও শরীর চাকতে চায় না, আমি যেন কেমন গুটিয়ে যাচ্ছি। আসলে মমিতাকে আমার থেকে আমার সবকিছুই বড় মনে, শিক্ষায় জগতে সবকিছু বেশি, একটা শ্রদ্ধার ভাব আসে, প্রেমটা যেন শুকিয়ে যাচ্ছে। বিয়ের পরপর যখন আধা মানুষ ছিলাম এসব ভাবতাম না, বুঝতামও না, কিন্তু মমিতা আমার মতো অ্যাব্রোথে পাথরকে কাঁটায় পালিশ করে আংটি করে একেবারে আঙ্গুল পড়তে না পড়তেই বেধরকে ভালো করত, যত ঘষা মাজা করে আমায় সমাজে মাথা তুলে দাঁড়াবার উপযুক্ত মানুষ করে তুলেছে, ততই আমি মাটিতে মিশে গেছি। মনে হয়েছে মমিতার পাশে দাঁড়াবার যোগ্যতা আমার একদমই নেই, আমার চোখে মহান থেকে মহানতর হয়েছে। কিন্তু প্রেম ভালোবাসা এগুলোর জন্য যে আমার একজন সমকক্ষ মেয়ে হলেই চলত, মমিতার কাছে আমার কেন জানি হাফ ধরে। অথচ মমিতা সে তো আমাকে স্নেহ যত্নে ভালোবাসা আগলে রাখে, কিন্তু স্নেহ যত্ন ভালোবাসা অতিরিক্ত এই বস্তুর দরকার হয় জীবনে। সেটার নাম শ্রদ্ধা। আমি জানি মমিতার কাছে আমি সেটা কোনো দিনই পেতে পারবো না, কারণ আমার যে সেই যোগ্যতা নেই। তাই মমিতা যেন স্ত্রী পরিবর্তে আমার দ্বিতীয় মা হয়ে উঠেছিল, যাকে শ্রদ্ধা করা যায়, নির্ভর করা যায়, বিশ্বাস ভরসা করা যায়, ভালোবাসা যায়, শুধু যায় না প্রেম করা। এসব মনে হলো, বুঝতে দিতাম না ওকে, একটা নাটক করে চলছিলাম বলা যায়। সব ঠিকঠাক চলছিল, কিন্তু আমার জীবনটা তছনছ করে দিল কার্তিক। কার্তিক আমার জীবনের সেই সময়ের বন্ধু, যখন আমার অন্ধকার জগতে সবে সবে হাতে খড়ি হয়েছিল। কার্তিকে আমাকে শিখিয়েছিল নেশা করা। সে সময় কার্তিককে আমার নায়ক মনে হতো। ও বয়সেও জ্যাকেটের নিচে ঘোড়া রাখত, লাইসেন্স ছিল না। ওর নামে অ্যাটেম্পট মার্ডার কেস ছিল, গোটা দিনে মার্ডার কেস ছিল। সময় ভয় করতো ওকে, কথায় কথায় খুব বার করত, এবং সেনাগুচিতে চামেলি নামে এক মেয়ের সাথে ওর অনেক উঠাপাসা ছিল। আমাকেও বার দু একবার নিয়ে গেছিল সেখানে, হাতে টাকা পেলে ওখানে গিয়ে দু পয়সা উড়াতে হতো, এবং মাসির হাতেও টাকা গুঁজে দিয়েও বলতো চামেলের ঘরে অন্য বাবু না বসাতে। ও পারে তো হিরো ছিল কাঁদতে, কিন্তু ওই দিন নাকি করতে গিয়েই তো কাল হয়েছিল। একদিন চামেলির ঘরে অন্য একটা লোককে দেখে রাগ সামলাতে না পেরে গলায় খুর ছাড়িয়ে খুন করে ফেলে লোকটাকে। তারপর বহুদিন তাড়া খাওয়া কুকুরের মতো এখানে ওখানে গা ঢাকা দিয়ে শেষে ধরা পড়ে। তখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, নতুন পার্টি ক্ষমতায়, কার্তিকের তাই জেল হয়েছিল। কার্তিক জেলে চলে যাওয়ার পর আমার মতো ওই সাগরেদের ছড়িয়ে ছিটে যাই, এবং মমিতার পক্ষে আমাকে সোজা রাস্তায় ফেরানো সহজ হয়েছিল। কিছুটা কার্তিক চলে যাওয়ার জন্য এটা সহজ হয়েছিল, কার্তিক থাকলে হয়তো আমি বেরোতেই পারতাম না। কার্তিকের সাথে এই দীর্ঘ ১৪ বছরে আমার কোনো যোগাযোগ ছিল না, শুধু কার্তিক কেন পুরনো বন্ধুদের সাথে হ্যাবলা এবং সঞ্জু ছাড়া কন্ট্যাক্ট করতো না। হ্যাবলা মুদির দোকান করেছিল, আর সঞ্জু বিমার দালালি শুরু করেছিল। একদিন অফিস থেকে বেরিয়ে বাড়ি ফিরছিল, মেয়ের স্কুল ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল, কিন্তু হবে বলে একটু আগে গাড়িতে নেমেছিল। ব্যাগ কিনা অন্ধকার ফাঁকা কুড়িটা ধরে অন্য মনস্ক ভাবে ফিরছিলাম, তখন ল্যাম্প পোস্টের পেছন থেকে হ্যাস হ্যাসে গলায় শুনলাম একটা টাক পটকা। আমি ভূত দেখার মতো চমকে গেলাম, ভূতই তো ১৪ বছর আগে হারিয়ে যাওয়া সে আমার নাম। এই নাম তো আমি ভুলে গিয়েছিলাম, কবে তো মারা গেছে এই নামটা। আজকে কবর থেকে তুলে এনে আজকে পরম ভট্টাচার্যের সামনে ধার করিয়ে দিল। ল্যাম্প পোস্টের আলোয় স্পষ্ট দেখলাম কার্তিককে, মুখ দাড়ি গোপে থাকা, পুলিশের মার খেয়ে একটা পায়ে ডিফেক্ট হয়েছিল জানতাম, তাই মনে হয় ল্যাংড়াতে ল্যাংড়াতে হাঁটছে। আলো এসে দাঁড়ালো আমার বুকের ভেতরে, তখন কি হচ্ছে শুধুমাত্র আমি জানি। কি যেন একটা ভয়ঙ্কর তোলপার হয়ে যাচ্ছে আমার এই সাজানো গোছানো আমিটাকে, থুমড়ে পুছছে, আছড়ে পিছড়ে, টাইম মেশিন চড়িয়ে ১৪ বছর ফিরিয়ে নিয়ে গেল। কার্তিক এসে হাতে হাত চাকলো, আর তারপর ওর পরিচিত সেই খ্যাঁক খ্যাঁক হাসিটা হেসে বলল, কি রে জানা চিনতে পেরেছিস? সেই যে শুরু, কার্তিক যেন আমায় অমোঘ টানে আনছিল, এবং কার্তিক সাজা কেটে বেরিয়েছে এক সপ্তাহ আগে। কার্তিক আপোষ করে বলল, আমার জেলাদের মধ্যে তোকে সবচেয়ে বেশি ভরসা করতাম রে, ভেবেছিলাম তুই অন্তত ব্যাপারটা রাখবি, কিন্তু তুই তো সারা মেয়ে কি ভদ্রলোক বলে গেলি। যাকগে, এবার আমি এসে গেছি, আবার সব ঠিক করে নেব। আমি শুকনো গলায় বললাম, না কার্তিক, আমি এখন ওসব পথ ছেড়ে দিয়েছি। কার্তিক তখন আবারও হা করে আসলো আর বলল, ভীতশালা কি রে তুই এমন কেন? কার্তিক কাউকে লাগবে না, যাওড়া বইরা আচলের তলায় বসে থাক। যা, আমি সত্যি চলে আসলাম সেদিন। বাড়ি এসে সারা দিন ঘুমাতে পারিনি, কি এক অদ্ভুত উত্তেজনা আমাকে ঘুমাতে দেয়নি। মমিতা সব কিছু দিকে রীতিমতো খেয়াল রাখছে, মাঝরাতে উঠে আমায় বলল, কি গো শরীর খারাপ লাগছে নাকি তোমার, ঘুম আসছে না, মাথা টিপে নেব? অন্যদিন হলে বলতাম জানি না, আজ বিরক্ত লেগে গেল, মনে হলো মহা ন্যাকা মেয়ে তোরটা। আমি ঘুমাবো কিনা সেটা ওর খবরদারি, ঝাঁচিয়ে বললাম, না কিছু হয়নি, তুমি চুপচাপ শত যাও। মমিতা যেন একটু থমকালো এবং কিছু বলল না, শুয়ে পড়ল। আমি সেদিন কার্তিকের কাছে গিয়ে চলে এসেছিলাম ঠিকই, কিন্তু অফিস ফেরত এখন কোন এক অমোঘ আকর্ষণ আমায় যেন টানতে থাকে সাইটিং এর উপরে সেই পুরনো আস্তানার দিকে। একটা ভাঙা রেল গেট পেরোলে কেমন এক নেশা লাগা উত্তেজনা আমার রক্তে চলকে ওঠে। কার্তিক আর আমাকে পুরনো কাজে ফেরার কথা বলেনি, আমি কিন্তু এমনিতেই যেতাম। আমি গেলে কার্তিক গাঁজা ভরা সিগারেট এগিয়ে দিত, প্রথম দিন খাবো না করলে। অতঃপর কার্তিক হাতে গুঁজে দিয়েছিল, সুকটানে এক ঝটকায় 14 বছর পিছিয়ে গেছিলাম। প্রথম কদিন পোমটা টের পায়নি, কিন্তু একদিন গন্ধ পেল, বিস্মিত পাথরের চোখে আমার দিকে তাকিয়ে রইল। প্রথম ওর দৃষ্টিটা দেখে গুটিয়ে গেছিলাম, যেন বিরাট অন্যায় করে ধরা পড়েছি। তারপর নিজেকে বোঝালাম আমার অন্যায়টা কি, আমি কি সেই জীবনে ফিরে গেছি? সব দায় দায়িত্ব কর্তব্য তো যেমন কর তেমনই করছি, তাছাড়া মৌমিতা তো জেনেই এসেছিল সে এরকমই। তাহলে আজ এত অবাক হওয়ার কারণ কি? মাঝে সাঝে নেশা করা কি এতটাই খারাপ নাকি? কত বড় ঘরের লোক তো সন্ধ্যার দিকে কাজু সহযোগে বারান্দায় বসে দুপা খেয়ে নেয়, কই তারা তো কোনো দোষ করে না। মমিতাকে আমি কিছুই দিইনি, যা দিয়েছে সবটাই তো দিয়েছে। কিন্তু যদি ভেবে থাকে যে ওর পায়ে নিজেকে বিকে দিব, তাহলে ভুল করছে। একটু ভেবে যেন মনে হলো যা করছি ঠিকই করছি, ফলে আগে যে রাগটুকু ছিল রেখেছিলাম, এবার সেটা বন্ধ করে দিলাম। এবং মমিতা যেন সেই বয়স সন্ধিতে আটকে পড়া ছেলেটার গার্ডেন হয়ে গেল, যাকে অস্বীকার করে ছেলেটা একটা স্বাধীনতার সুখ অনুভব করছিল। মমিতা কিছু আমাকে কিছুই বলল না, ঝগড়াও কিন্তু করল না, দাবিও করল না। তবে আগে একটা অনুরোধের জায়গা ছিল যেটাকে অস্বীকার করার সামর্থ্য আমার ছিল না, এখন সেটাও করল না। শুধু আমি বাড়ি ফিরলে দেখতাম মেয়েকে আমার থেকে দূরে রাখে, আর আমার খাবার মিলতে কিছু বদল হলো, দুধ আর ফলের পরিমাণ বাড়ল। মমিতা যদি আমার সঙ্গে ঝগড়া করত তাহলে মাথা গরম হতো না, কিন্তু ওর এই ঠান্ডা আচরণে আমার চরম বিরক্তি বোধ হতে লাগলো। যেন সবসময় একটা ন্যায়ের তুলাদণ্ড নিচে ঘুরে বেড়ায়, আমার পক্ষে ওকে সহ্য করা কঠিন হয়েছিল দিন। আমি কোথায় যাই কিচ্ছু করে জিজ্ঞেস করতো না, একদম যেন বেখেয়াল হয়ে গেল মমিতা। কিন্তু আমি যেন ইচ্ছে করে ওকে জানতে ব্যস্ত ছিলাম যে কার্তিক থেকে যায়, লক্ষ্য করার চেষ্টা করতাম উদ্বিগ্ন হয় কিনা। যদি কখনো মনে হতো যে চিন্তায় তো আমার ভেতর একটা অদ্ভুত প্রতৃপ্তি খেলা করত, মনে হতো সবাই যে বনে আমার পাল্টে দিয়েছে সেটা সত্যি নয়, মনে হতো আমি ওর ইচ্ছা শক্তির কাছে হেরে আছি সেটাও সত্যি নয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে ওর স্বয়সংকৃত ছবির একটা মিঠু মুখার্জি মার্কা ইমেজটা আমি জাস্ট নিতে পারছিলাম না ইদানিং। আমি নিজেই বুঝিনি গত 14 বছর ধরে আমি যে জীবন পার করেছি সেটা অনেকটা রঙ্গমঞ্চে মেকআপ লাগিয়ে অভিনয় করার মতো। কার্তিকের থেকে গেলে আমার মনে হয় আমি যেন ধুরো চোরো ছেড়ে আমার আসল পোশাকে সেখানে বসেছি, কোনো ভয় নেই। কি বললাম কি করলাম, বিয়ের পর কত সম্ভবত থাকতাম, ভুল করে যদি গালাগাল করে ফেলি, মেয়ে হওয়ার পর তো আরো বেশি। তারপর এক সময় সেটাই অভ্যাস হয়ে গিয়েছিল, কিন্তু কার্তিকের থেকে এসে মুখ থেকে একটা আলাদা ভাবনা নেই। কার্তিক আর নতুন গ্যাং তৈরি করতে পারেনি, আসলে ওর বয়স হয়ে গেছে, এখন হিরো এলাকায় গ্যাং চালায়। সেখানে এত বছর পর নতুন করে নিজের জায়গাটা তৈরি করতে পারেনি কার্তিক, তাছাড়া ও এখন দাগে আসামি। রুডিং পার্টিও ওকে সেই কারণে ইমেজ খারাপ হবার ভয়ে নিজের কাজে টানেনি। কার্তিক এখন চল্লুর ঠেক চালায়, আর কার্তিক বোধ হয় আমায় দেখলে সেই কম বয়সে উত্তেজনার জীবনে উত্তাপটা খুঁজে পায়। নেশার ঘরে লাল লাল চোখ কত পুরনো দিনের কথা বলে চলে সে কার্তিক, আর আমি বোধ হয় ফিরে যাই সেসব দিনে। ভেতরে পাখিটা টানা ছাপটিয়ে উঠে, সেরা উপসেরা টান টান হয়ে যায়। কিন্তু এক সময় কার্তিক ঘুমিয়ে গেলে বাড়ি ফিরতেই হয় আমাকে, বাড়ি নয় মনে হয় খাঁচায় ফিরছি। আমার ভয় ডর সংকোচ সব চলে গিয়েছিল। আমি চললো আর মাদকের নেশায় টাল মাতাল না সামলাতে পেরে ঘরে ঢোকার পর সিঁড়ির পাশে দেয়ালে ছোলানো আয়নাটা ধাক্কা লেগে সেটা চুরমার হলো। মেয়ের ঘুম থেকে উঠে এসে দেখলো আমার হাত কেটে গনগন করে রক্ত পড়ছে। আমি তখন নেশায় দাঁড়াতে পারছি না, ভয় পেয়ে হাও মাও করে কেঁদে উঠলাম এবং আমার মা ওকে বললো কিছু হয়নি দিদি ভাই, কিচ্ছু হয়নি। বলতে বলতে টেনে নিয়ে গেল মো এবং আমার কোন রকমে আমাকে নিয়ে গিয়ে শুয়ে দিল। আমার জ্ঞান ছিল না, মনে হয় ওইখানে ব্যান্ডেজ দেওয়া ছিল। পরের দিন ঘুম ভাঙলো বেশ সকালের দিকে এবং অফিস যাবার সময় পার হয়। মাথায় গায়ে অসহ্য ব্যথা, দেখলাম বউ ছাড়া বাড়িতে কেউ নেই, রান্নাঘরে কিছু কাটাকাটি করছে। আমি রুক্ষ ভাবে জিজ্ঞেস করলাম, বাকি সব কোথায়? ঠান্ডা গলায় মৌমিতা সেখানে উত্তর না দিয়ে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি সব আবার কেন শুরু করেছ? কিসের এত রাগ তোমার? কার উপর রাগ? হ্যাঁ আমার উপরে, কিন্তু কেন? কি করেছি আমি? আমার অন্যায় চাকি? আমি বাঁকা হেসে ব্যাঙ্গে শুরু বললাম, অন্যায়? না না, তোমার অন্যায় কি? তুমি তো ন্যায়ের দাবি খাতো। আমি ব্যথিত সুরে মৌ বলল, এমন করে কেন বলছো? আমি তো যা করেছি তোমার ভালোর জন্য করেছি। আমি তীব্র ভাবে ঝেঁচে উঠে বলি, চুপ করো, আমার জন্য যা করার করেছ, কি করছো তুমি? আমার জীবনটাকে নরক করে দিয়েছ। আমি কি তোমার হাতে খেলার পুতুল? যেমন নাচাবে তেমন নাচব, আমি আমার শর্তে বাঁচব। শুনতে পেয়েছো তুমি? নিজের স্বার্থে হঠাৎ ঝড়ঝড় করে কেঁদে ফেললো মৌমিতা আর বলল, তুমি যা করছো সেটা তো বাঁচা না গো, মরে যাওয়া। আমার বুকের ভেতরটা মজুর দিয়ে উঠলো ওর চোখে চোখ দেখে। আমি নিজেকে সামনে নিয়ে বললাম, সেসব তোমার ভেবে লাভ নেই, আমি খারাপ আর খারাপের তকমা নিয়ে বাঁচব। মৌমিতার এই রূপ আমি কখনো দেখিনি। প্রথমে একটু থেতিয়ে গিয়েছিল, মৌ এসে শক্ত করে আমার হাতটা ধরে বলল, কিছুতে আমি যেতে দেবো না তোমাকে, কোথাও যেতে দেবো না। মৌ আমাকে বন্দি করতে চাইল। আমার মনে পড়ে গেল কার্তিকের ব্যঙ্গ করার কথাটা, শালা মাগের ভেড়া। না আমি মাগের ভেড়া না, আমি শত্রু না। ছাড়শালি, এক ঝটকায় হাত থেকে রীতিমতো ছাড়ানোর চেষ্টা করলাম। মৌমিতা ছিটকে পড়ল রান্নার সেই স্ল্যাবের উপরে, তারপর পেট চেপে চেপে আগ শব্দ করে বসে পড়ল। বেকায়দা লাগলো নাকি? আমি তেমন কোনো জোরে ধাক্কা দেইনি, বড় জোর ঠুক যেতে পারে, কিন্তু এরকম নেতিয়ে পড়ে যাচ্ছে কেন? হঠাৎ করে ভয় উঠলো আমার মনের ভিতরে। কি হলো বাবা? এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম আর ঝাঁকি দিয়ে বললাম, এই মৌ, নতুন নাটক হচ্ছে নাকি? কিন্তু মৌ কোনো উত্তর দিল না, চোখ ঠেলে যেন পেরিয়ে আসছে, কষ বেয়ে গড়িয়ে আসছে রক্ত, আর আমার কোন কাজটা ভিজে ঠেকছে। তাকে দেখতেই আটকে উঠলাম আমি। কিমা কিমা, এটা কি দেখলাম আমি? ধারালো চাপড়টা আমুল বিঁধে রয়েছে মোয়ের পেটে, ঘন খয়েরিটা তরল গড়িয়ে রীতিমতো ভিজে ভিজে যাচ্ছিল সবকিছু। মৌ চোখ কপালে তুলে বার দুয়ে খেচকি তুলে স্থির হয়ে গেল। আমি তখন মনে কি অবস্থান বোঝাতে পারবো না। মৌমিতা আমার চোখের সামনে মারা গেছে। মৌমিতা যে মেয়েটাকে আমি ঘৃণা করতাম, চাইছিলাম জীবন থেকে সরে যায়, সে মারা গেছে, সত্যি সত্যি মরে গেছে। কিন্তু এটা তো আমি চাইনি, মৌমিতা তো আমাকে ভালোবাসত। সব ছেড়ে মেয়েটা এসেছিল আমার কাছে আমার ভালোবাসার জন্য, আমার জন্য আমায় ছেড়ে চলে যেত রাজি ছিল। আমার কি আনন্দ হচ্ছে, আমার কি দুঃখ হচ্ছে? না, দুঃখ আনন্দ কিছু হচ্ছে না। এই মুহূর্তে সব অনুভূতিকে ছাপিয়ে একটাই অনুভূতি আমার ভেতরে বাস করছে, ভয়। মৌমিতা মারা গেছে, আমি ওকে মারিনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ আমি ধাক্কা দিয়েছিলাম, কিন্তু সেটা তো ইচ্ছা করে নয়, মরে যাক সেটা তো আমি চাইনি, প্লিজ বিশ্বাস করুন। কিন্তু জানি আপনারা বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাসই করবে না, সবাই আমাকে খুনি ভাববে, পুলিশ আসবে, তারপর না 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 না, আমি আর ভাবতে পারছি না, আমাকে কিছুটা করতে হবে। মাথার মধ্যে কেমন যেন অনেক প্ল্যান করছে, কেমন যেন তালগোল ফাঁকিয়ে ফেলছে, কিছু ভাবতে পারছি না। মাথা চেপে কিছুক্ষণ বসে রইলাম, তারপর ধীরে ধীরে উঠলাম। মৌমিতার লাশটাকে কোথাও একটা সরাতে হবে, কেউ এসে পড়ার আগে ওর লাশটাকে সরাতে হবে। আমি দিফান খুলে আমাদের মস্ত বড় ব্যাগটা, যেটা বেড়াতে গেলে নিয়ে যাওয়া হয়, সেটা বার করলাম। ব্যাগটার ভেতরে একটা প্লাস্টিক বিছালাম, না হলে এই ব্যাগে মৌমিতাকে ঢোকালো ওর রক্ত ব্যাগ ভিজে সবার নজরে পড়বে। এবার মোয়ের শরীর থেকে কাপড় চোপড় গয়না যা যা ছিল সব খুলে কোন রকমে হাত পা ভাঁজ করে ব্যাগের ভেতরে ঢোকালাম। আশ্চর্য ব্যাপার, জানেন কতদিন হয়ে গেল মৌমিতাকে রাতে বিছানায় পেয়েও কি স্পর্শ করতে ইচ্ছা করতো না, আজ ওর প্রাণহীন শরীর নগ্ন করার সময় যেন উত্তেজিত বোধ করছিলাম। কি নোংরা মানসিকতাটা মমি, কোনো প্রমাণ রাখতে চায় না, এই জন্যই পুলিশ ডেড বডি আইডেন্টিফাই করতে পারে। এটুকু করতেও দর দর করে খাঁচছি আমি, পরিশ্রমের উত্তেজনায় নাকি ভয় জানি না। ব্যাগের চেন আটকে ব্যাগের পাশে বসে হাওয়াতে লাগলাম, এবার ঘর পরিষ্কার করতে হবে। ময়ের শাড়িটা দিয়ে বারবার করে ঘষে ঘষে মেঝেটা মুছলাম, না কোনো রক্ত দাগ নেই। চপারটাকে সযত্নে মুছে তুলে রাখলাম। এবার ব্যাগটাকে বাজার করতে হবে, কোথায় ফেলবো? সাদের টোপায় ওখানে কিছুদিন আগে একটা এরকম ব্যাগের ভরা লাশ পাওয়া গেছিল। না 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 না, গন্ধ বের হতে পারে। সে লাশটাও চেনা ছিল, কিন্তু বউকে সবাই চেনে। মুখ খুন হয়েছে জানলে সন্দেহ তো আমার দিকে আসবে। তাহলে তাহলে হ্যাঁ, একটা কাজ করি, এখান থেকে বেশ অনেকটা দূরে সাইডিং এর ওদিকে নোংরাটে স্তূপ আছে, ওখানে ফেলে আসি। এমনি ওখানে মরা কুকুর বিড়াল ফিরে আসা হয়, খোঁজ পড়তে না গলে পচে যাবে, কেউ চিনতে পারবে না। আমি ব্যাগ নিয়ে ফ্ল্যাটের দরজা দিয়ে বের হব, তখনই দেখি পাশের ফ্ল্যাটের প্রতাপ বাবু ওনার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আমায় দেখে একটান হাসলেন। তারপর বললেন, ওদা চলে নাকি বড়? আমার নিজের হাতে কামড়ে ইচ্ছে করছে, সাক্ষী থেকে গেল। মুখে হাসি টেনে কোনো মতে বললাম, হ্যাঁ এই বন্ধুর জিনিস আর কি, রেখে গিয়েছিল অনেকদিন, দিয়ে আসতে যাচ্ছি। আমি মিথ্যে বলেও গলা উঁচু করে বললাম, হ্যাঁ মৌ আমি বেরোচ্ছি, তারে দরজাটা দিয়ে দাও, বাথরুম থেকে বেরিয়ে, ঠিক আছে? বলেই দরজাটা টান দিলাম, দরজা লক হয়ে গেল। মা বাবার কাছে ডুপ্লিকেট চাবি আছে, আমার কাছেও আছে, ভয়ের কারণ নেই। প্রতাপ বাবু পেছনে ফেলে একদম ক্যাজুয়াল ভঙ্গিতে নিচে এলাম। এরপর সোজা অটো ধরে চলে গেলাম রেল গেটের কাছে। পায়ের কাছ থেকে ভিজে ভিজে লাগছে, দেখলাম ব্যাগটা ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। ভাগ্যিস কালো প্যান্ট, না হলে সবাই বুঝতে পারত। এখান থেকে আমার হেঁটে যেতে হবে। আমি সাইডিং ধরে হাঁটতে শুরু করলাম, একটু পরে দুপাশ ফাঁকা হয়ে গেল, দুদিকে আগাছার ঝোপ আর নোংরা স্তূপ। যত সময় যাচ্ছে ব্যাগটা তত ভারী হয়ে যাচ্ছে, শেষে মনে হলো যে দুটো যেন পাথরের মতো হয়ে গেছে। আমি ব্যাগ থেকে পাশে রেখে হাঁটুর উপরে ঝুঁকে পড়ে হাঁপাতে লাগলাম, তর তর করে খাঁচ্ছি। রগের শিরা উপশিরা যেন লাফাচ্ছে, বুকের ভেতরে হাতুড়ির ঘা। না না না, এই লাশ আর টেনে নেওয়া যাচ্ছে না। এমনিতেই অনেকটা দূরে আনা হয়েছে, শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ালাম। তারপর সর্বশক্তি দিয়ে ব্যাগটাকে তুলে ছুড়লাম যত দূর সম্ভব। একটা ধপ করে শব্দ করে ব্যাগটা নোংরা স্তূপের ঢাল দিয়ে গড়িয়ে গেল। আমার সারা শরীর যেন কেমন হালকা বোধ করলাম, একটা স্বস্তির বোধ যেন আমাকে তীব্রভাবে আচ্ছন্ন করলো। আমার নিজের অবসন্ন শরীরটাকে টেনে বাড়ির পথে চললাম। কিভাবে ফিরেছিলাম শুধু আমি মনে নেই, শুধু মনে ছিল বাড়ি ফেরার পর অসহ্য মাথা যন্ত্রণা করছিল। আমি পেইন কিলারের মতো খেয়ে রীতিমতো অবসন্ন হয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল, আমার মেয়ের হাসির শব্দে থরমর করে উঠলাম। ওরা ফিরে এসেছে, এসে এসে কি মোয়ের খোঁজ করছে? আমাকে কই ডাকেনি তো? মেয়ের তো শরীর খারাপ ছিল, এখন কেমন আছে? আমি দ্রুত বিছানা থেকে নেমে ডাইনিং এসে দাঁড়ালাম। মেয়ে আমার মায়ের কোলে বসে আছে। আমার বাবা মুখ দেখেই মনে হলো উনি ঘরে চলে গেলেন, বুঝলাম গত রাতের ঘটনার জের। মেয়ে ছুটে এসে আমায় জড়িয়ে ধরে বলল, এখন তোমার শরীর কেমন বাবা? আমি কখন থেকে তোমার সাথে এসেছি? মা দিচ্ছে না আসতে, বলছে তোর বাবা রেস্ট নিচ্ছে, ডাকিস না, বিকেল হতে চললো, এখন কি কেউ ঘুমায় নাকি বল, এরকম বলছিল। মা বলল, কথাটা আমার কানে লাগলো, কখন বলল? সকালে। নিশ্চয় তাই, তা না হলে আর কি করে বলবে? মা চায় চুমুক দিয়ে বলল, কিছু খাবি তো? বৌমা আজ মাংসের ঘুগনি করেছে, তাই দিতে বলি বরং। এই অবেলায় আর ভাত খেয়ে কাজ নেই, কেন এমন করিস বাবু? আমাদের কথা কোনোদিনই ভাবিস না তুই, ভাবতেও হবে না, কিন্তু নিজের শরীরের কথাটা রাখতিস, ভাবতে পারিস তাই না? গত রাতে ঘুমিয়ে এখন উঠলি, ভাব তো কি একটা হাল করেছিস নিজের। আমি ডাক্তারখানা থেকে দুবার ডেকেও তুলতে পারলাম না, শেষে বৌমা বলল, ডাকার দরকার নেই, নেশার ঘুম পড়ো এবং আরো শরীরটা খারাপ লাগছে। আমার যেন কথাগুলো বিশ্বাস করতে পারলাম না, বুঝতে পারলাম না কি বলছে, কি বলছে মা? মো বাসায় এসেছে, ও তো মারা গেছে। আমি অদ্ভুত, কিছুই যেন বিশ্বাস করতে পারলাম না। ডাক্তারখানা থেকে ফেরার পর মায়ের সাথে মোর কথা হয়েছে, এইটা কিভাবে হতে পারে? মো তো
বোতর নেই, আমি তো নিজে নিজে হাতে ওকে, এইটা কি হচ্ছে? না না না, এটা হতে পারে না। এইটা কি হচ্ছে? আমার মেয়ে ট্রে করে ঘুগনি বটি আর চাপের কাপ সেন্টার টেবিলে ডাকলো, বললো খেয়ে নাও, মা পাঠালো। আমি উদ্ভ্রাস্তের মতো রীতিমতো রান্না করার দিকে ছুটে গেলাম, কিন্তু রান্না করে তো কেউ নেই। গ্যাস স্টোভে প্রেশার কুকারে শুধু কিছু একটা বসানো আছে, এখনই সেটা সিটি উঠবে। মা সোমিয়ে, ওরা কি, ওরা কি আমার সাথে মজা করছে? আমি যেন হতভম্বের মতো পেছনে ঘুরে তাকালাম, আর তখনই প্রেশার কুকারটা সিট করলো। শেষ শব্দটা ছাপিয়ে আমার কানে একটা খুব হালকা রিন রিন শব্দ এলো। এই শব্দটা আমার খুব চেনা। বউ যখন চলাফেরা করত, ওর হাতের সরু চুড়িগুলো পরস্পরের সাথে ঠোকা খেয়ে ঠিক এরকম শব্দটাই তুলত। আমি পঞ্চম রকম চমকে পেছনে ঘুরলাম, কিন্তু রান্নাঘর তো একদম ফাঁকা। মনের ভুল নাকি আমার, তাই হবে হতে পারে, এটা এটা কিভাবে সম্ভব? আমি নিজে হাতে ওর লাশ রেখে এসেছি বাইরে, ও কিভাবে বেঁচে থাকবে? কিন্তু মা আর সমু কার সাথে কথা বলছে তাহলে? দরজা কনিমের বাজলো, আমি খোলার জন্য পা বাড়াতেই যাব, স্পষ্ট মনে হলো পাশ দিয়ে কে যেন চলে গেল। আমি তাকে দেখছি না, কিন্তু অনুভব করতে পারছি। পেছনে ঘুরে তাকাতে খেয়াল করলাম গ্যাসের সুইচ কেউ বন্ধ করে দিয়েছেন, তাই প্রেশার কুকারে আর সিটি উঠছে না। দারুণ রকম ভয় পেয়ে গেলাম, এইটা কি হচ্ছে আমার সাথে? আমার কেমন জানি লাগছে, হাত পা কাঁপছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, একটা ভেতরে ভেতরে একটা একটা অবসন্ন ডিপ্রেশন কাজ করছে। এটা এটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। রান্নাঘর তো কেউ ছিল না। আমি এখনই দেখেছি মায়ের গলায় পেলাম গলা উঁচু করে জিজ্ঞেস করছে, কে এলো বৌমা? আমার পা কাঁপছে, আমি সামনে আমি একে পেকে যাচ্ছি। আমি বুঝতে পারলাম না আমি কি পাগল হয়ে যাচ্ছি, এইটা কি হওয়া সম্ভব? আমার মাথা কাজ করছে না। টলতে টলতে মার কাছে ড্রয়িং রুমে এলাম, প্রতাপবাবুর গলার আওয়াজ পেলাম। কিছু বলছেন তিনি, যেন কারো প্রশ্নের উত্তর দিচ্ছেন, কিন্তু কিন্তু কার, কে দরজা খুললো? মা শুনত এখানে আমার চোখের সামনে, বাবা ভেতরে ঘরে, তাহলে কিন্তু মারা গেছে। একটা মৃত মানুষ কিভাবে ফিরে আসতে পারে? আর তাকে আমি দেখছি না কেন? আমি নিজে হাতে ওর শরীরটা ফেলে দিয়েছি, ও থাকতে পারে না, এটা হতেই পারে না, এটা তো হওয়া সম্ভবই না। কিন্তু ধরো মা, মামি, বাবা, প্রতাপবাবু কার সাথে কথা বলছে? মুখে ওরা দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, সব কিছু অনুভব করতে পারছে, কিন্তু আমি তো পাচ্ছি না। আমি কি পাগল হয়ে যাচ্ছি? হায় ভগবান, আমি কি পাগল হয়ে যাচ্ছি? তার মানে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে আমার ভেতরে, আমার ব্রেনটা ম্যাচ হচ্ছে নাকি আমি হ্যালুসিনেট করছি? আমি কি ডিলিউশনাল হয়ে যাচ্ছি নাকি মাদকের নেশা কোনো কাটেনি? কি হচ্ছে আমার সাথে? ও কি বেঁচে আছে? সবটাই কি আমার নেশার জগতের স্বপ্ন দেখেছিলাম? কি হচ্ছে, কোনটা স্বপ্ন কোনটা জীবন, তো আমি কিছু বুঝতে পারছি না। এক রাস ভাবনায় যেন তাল গোল নিয়ে আমি প্রায় টলতে টলতে বাইরের দরজার দিকে এগিয়ে গেলাম। আমাকে সত্যিটার মুখোমুখি হতে হবে আজকে। প্রতাপবাবু একাই দাঁড়িয়ে খোলা দরজার সামনে হাসছেন, আর আমাকে দেখে ভ্রু কুচকে বলে উঠলেন,
এ বড় বন্ধুর মাল বদন নিয়ে গহন ফিরলে, ও ভুগে যাবো না, চোখ মুখ আরো ভুলিয়ে ফেলেছে।
তারপর একটু থেমে কিছু যেন শুনছেন এমন একটা ভঙ্গি করলেন আর বললেন,
হ্যাঁ না যা বলেছ ঘুমিলে তো শরীর তো ঠিস করে বোবা, তো বরং কি করা গোড়াটা যা দাম কেমন মাদারা চালে, আর ইলেকট্রিক বিলটা দিয়েছে তো নাকি? ব্যাটারা তো আমার ভ্যান সব বন্ধ করে দেবে, লেটার বক্স দিয়ে গেছে বুঝলে, বেশি দেরি হলে আর বন্ধ করে দেবে।
উনি চলে যাচ্ছেন, চোখের সামনে দেখতে পেলাম দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। না 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 না, এইটা কিভাবে সম্ভব? এটা তো হাওয়ায় বন্ধ হতে পারে না, কেউ বন্ধ করলে যেভাবে বন্ধ হয় ঠিক সেভাবে বন্ধ হচ্ছে। আমার পা দুটো মাটিতে পুঁতে গেছে, আমি যেন পাথরের মূর্তির মতো হয়ে গেছি। এটা কি হচ্ছে আমার সাথে? আমি বিশ্বাস করতে পারছি না এইসব এসব কি হচ্ছে। একটা হালকা মিষ্টি সুগন্ধ আমার নাকের, ময়ের ক্রিমের গন্ধ, মনে হলো দরজা বন্ধ করে বউ আবার পাশ কেটে চলে গেল। আর এটা কি হচ্ছে, কিভাবে সম্ভব? মুখ আমি দেখতে পাচ্ছি না কেন, অথচ অনুভব করতে পারছি ওর গায়ের গন্ধ, ওর আশেপাশে চলার ভঙ্গি, সবকিছু আমি অনুভব করতে পারছি, স্পষ্ট অনুভব করতে পারছি ও আছে, কিন্তু আমি ওকে দেখতে পাচ্ছি না, সবাই ওকে দেখতে পাচ্ছে। এটা কি হচ্ছে আমার সাথে? আমার পা দুটো আরো ভারী হয়ে গেছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। স্বপ্ন নয়, হ্যালুসিনেশন নয়, পুরোটাই সত্যি সত্যি হচ্ছে। না হলে প্রতাপবাবু বন্ধুর লাগেজের কথা বলবেন কি করে? তার মানে পুরোটা সত্যি হয়েছিল? আমি মোয়ের শেষ মুহূর্তে সে ভয়াবহ ছবিটা দেখতে পাচ্ছি চোখের সামনে, চোখ ঝাপসা হয়ে আসছে, চোখের সামনে অসংখ্য ঝিঝি পোকা, আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর বুঝলাম আমার বেডরুমে শুয়ে আছি। প্রথম কিছুক্ষণ মনে করতেই পারলাম না, তারপর একটু করে আমার সবটা যেন মনে পড়ে গেল। আমি লাফ দিয়ে বিছানায় উঠে বসলাম। ঘরে এখন শুধু আমি, কিন্তু আমি স্পষ্ট কারো নিঃশ্বাস নেবার শব্দ পাচ্ছি। আর চোখে নীল বেড ল্যাম্প জানা ঘরে চোখ বুলিয়ে নিলাম, কেউ নেই সেখানে। হঠাৎ খসখস শব্দে সজাগ হয়ে উঠল সব কটা ইন্দ্রিয়, ঘর ছেড়ে বেরিয়ে গেল সে।
কে? মো, মো, তুমি?
হ্যাঁ, আমি মো। আপনাদের মনে নেই, ও বলেছিল আমার সামনে আর কখনো আসবে না, ওর কণার স্বর আমায় আর শুনতে হবে না, তাই আমার সঙ্গে খেলা করছে, প্রতিশোধ নিচ্ছে আমার সাথে। আমি দ্রুত খাট থেকে নেমে আসতে গেলাম, সজোরে হুচট খেলাম আলো আথারিতে। মা বাবা উদ্বিগ্ন ভাবে ঘরে ঢুকে আলো জ্বালালো, চড়া আলোয় ভরে গেল ঘরটা। আমার মেয়ে সঙ্গে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন নিজেকে কারো পেছনে আড়াল করছে। মৌ, মৌ, এতক্ষণে আমার চোখ গেল বেচের দিকে। আমি আতঙ্কিত হয়ে লাফিয়ে উঠলাম। মেঝেতে রাখা সেই টাউস ব্যাগটা, ভেতরে সেই শাড়িটা, আমি যেন ভয় ঠক ঠক করে কাঁপছি। আমার মা কেঁদে উঠলেন, উপমা কি সর্বনাশ হলো, আমার ছেলেটা, আমার ছেলেটা এরকম করেছে কেন? তারপর, তারপর আর কি, এখন প্রতি সপ্তাহে ডাক্তার আসে, আমার চিকিৎসা চলছে, আমি ওনাদের আলোচনা শুনছি। ওরা ভাবে আমার মাথা খারাপ হয়ে গেছে, মা বলছে কেউ নাকি টুকটাক করছে, ডাক্তার বলেছে ড্রাগস ওভারডোজ হয়েছে। বাবা কিছু বলে না, দরজার কাছে এসে চুপচাপ হয়ে দাঁড়িয়ে আমায় দেখে চলে যায়, শুধু শুনে আর এদিকে আসতে চায় না। তার লাল লাল চোখ, এক মুখ দাঁড়িয়ে সব দেখে ভয় পেত বোধহয়। আমার আমার ঘরে ওরা কেউ থাকে না, শুধু আমি আর আমার অশরীরের অস্তিত্বে মৌ। এখন আমি ওকে অনুভব করে আর ভয় পাই না, কারণ আমি তো জানি অশরীরীয় এখন আমার পৃথিবী থেকে অনেক দূরের এক পৃথিবীতে থেকেও আমার সাথে বসবাস করছে, ও আমার সারা জীবনের অশরীরী, কোনদিন আমার পিছু ছাড়বে না ও। জিসু ভাই, এই ছিল ঘটনা। কেমন লাগলো? আমি জানি প্রথম থেকে পুরো গল্পটি পড়লে মনে হতে পারে গল্পটি কোনো প্রেমের গল্প, কোনো সামাজিক গল্প, কিন্তু পরবর্তীতে গল্পটি এমন একটা রূপ দান করেছে যা আমি যখন পড়ছিলাম জিসু ভাই, তখন আমার রক্ত হিম হয়ে গেছিল, এক ভয় যেন আমাকে ঘিরে ধরেছিল ওই সময়টাতে। জিসু ভাই, ভালো লাগলে আপনি আপনার অসাধারণ মধুর কণ্ঠে গল্পটি প্লিজ পড়ে শোনাবেন, এটা রিকোয়েস্ট থাকলো আপনার কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভগবান বাঁচিয়ে রাখলে অবশ্যই আবার দেখা হবে, ভালো থাকবেন। আমি তন্ময় সরকার বলছিলাম। ও মাই গড, হোয়াট এ স্টোরি! এ বাপরে বাপ, এ ছবিটা বেশি জোশ ছিল এক কথায়। আমি আমার কাছে মনে হচ্ছে এটা এটা কি, মানে প্রথম দিকে না, আমি আমি সিরিয়াসলি আমি আমি নিজেও ভাবছি কোথায় প্রথম দিকে রোমান্টিক স্টোরি আর সামথিং লাইক দ্যাট, সামাজিক একটা স্টোরি। অ্যান্ড দ্য মিন টাইম এমন একটা ধোকা খাইছি লাস্টের দিকে এসে, ওরে বাপরে বাপ,
এমন টুইস্ট এই স্টোরিতে ছিল, ওরে বাবারে বাবা মাথা খারাপ হয়ে গেছে লাস্টের দিকে। আমি নিজেই পুরা উইয়ার্ড, হোয়াট, মানে আমি জাস্ট বারো হচ্ছি না, হোয়াট হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, মানে স্টোরিটা কোন লেভেলে চলে গেছে, ওরে বাপরে বাপ, দিস ইজ অ্যানাদার লেভেল ভাই, অসাধারণ ছিল এক কথায়। আমি সত্যি হতভম্ব হয়ে গেছিলাম, বিশ্বাস করেন এটা মাস্টারপিস স্টোরি। আমি বলি, আমি যদি বলি যে আমার সেন্সে এটা মাস্টারপিস স্টোরি ছিল, আনডাউটলি দ্য বেস্ট স্টোরি, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও স্টোরি ছিল ম্যান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস বিউটিফুল স্টোরি, অ্যান্ড আমি আরো আপনার কাছ থেকে এরকম অসাধারণ স্টোরি চাই। আপনি অসাধারণ ঘটনা কানেক্ট করেছেন, যদিও এটা আপনি কানেক্ট করে পাঠিয়েছেন, বাট দিস ইজ অ্যাবসলুটলি ভেরি ভেরি মাচ, মানে যেটাকে আমি ভাবতেও পারিনি যে স্টোরিটা অন্যদিকে চলে যাবে, কারণ এতক্ষণ যা পড়ছিলাম লাস্টের দিকে এমন একটা ঘটনা হয়ে গেছে না, মজা আ গায়া বলে না, মজা আ গায়া, মানে যতটুকু শুনলাম হ্যাঁ ঠিক আছে, একদম হালাল করে নিলাম আর কি, হ্যাঁ মজা আ গায়া লাস্টের দিকে, ভয়ের একটা আলাদা মানে ফিল করতে পারছিলাম যে সাসপেন্সটা, হরফাইড যে ব্যাপারটা, that is some kind of very very much very very much mysterious thing happened in here. Thank you very much for your beautiful story. এবং একই সাথে বলবো যে তন্ময় সরকার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি প্রিয় পডকাস্টেও ঘটনা পাঠাচ্ছেন, অনেক ধন্যবাদ আপনাকে ভাই। স্টোরিটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে, আপনাকে বোঝাতে পারবো না আমি কিরকম ভালো লেগেছে, অ্যান্ড লট অফ থ্যাংকস ম্যান ফর ইউর বিউটিফুল স্টোরি। ইনশাল্লাহ সামনে দারুণ দারুণ ঘটনা হয়তো আমার প্রিয় পডকাস্টে আমরা আবারও পাবো। আজকের এই স্টোরিটা আমি সত্যি মানে বোঝাতে পারবো না কিরকম লাগছিল আমার লাস্টের দিকে এসে, কি হচ্ছে আমার মাথার উপর দিয়ে আছে কি, মানে সবাই দেখতে পাচ্ছে ওই মোকে, শুধুমাত্র যে দেখার সেই দেখতে পাচ্ছে না, মানে বিষয়টা হয়ে গেছে পুরোপুরি উল্টো, মানে এটাই সবচেয়ে বড় ধাক্কা দিয়ে দিচ্ছে এখানে, কি মারা গেছে, আগে তিনি মারা গেছে, তাকে যে লাশ দিয়ে আসছে অন্য জায়গায় ফেলে দিয়ে আসা হয়েছে, আজকে আবার ফিরে আসছে, দ্যাটস উইয়ার্ড উইয়ার্ড স্টোরি, লিটারালি উইয়ার্ড স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যান ফর দিস সাসপেন্স, এবং খুবই থ্রিলিং একটা স্টোরি ছিল, এবং আসলে ভয়ের একটা আলাদা ফিল ছিল, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর, ওয়াও দ্যাটস এ বিগ ক্ল্যাপ ফর দিস স্টোরি, থ্যাংক ইউ সো মাচ। চলে যাই পরবর্তী ঘটনায়, আপনাদের জন্য একটা লম্বা স্টোরি অপেক্ষা করছে, এই স্টোরিটাও বেশ ইউনিক এবং খুবই মানে যেটাকে বলবো যে সাসপেন্সের একটা স্টোরি, এবং খুবই শিক্ষণীয় একটা ব্যাপার আছে এখানে, দারুণ দারুণ এটাও স্টোরিটা ভালো লাগবে আপনারা। সরাসরি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, পরবর্তী ঘটনা নিশিকন্যা, চলুন শুনে আসি নিশিকন্যা।